fear. The real fear with us.
Assalamualaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফগান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afghandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমাদের 90 নং এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে এমন কয়েকজনের ঘটনা রয়েছে যাদের ঘটনা ইতোপূর্বে আপনারা অনেকবার শুনেছেন। ওনারা প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আফগান দ্য হরর ওয়ার্ল্ড এর প্রতিটা এপিসোড সমৃদ্ধ হচ্ছে প্রিয় লিসেনার্স আপনাদের পাঠানো ঘটনাবলিতে। আমরা কিন্তু আমাদের মডারেটর বলেন বা আমি বলেন, আমাদের ঘটনা আমরা অল্প বিস্তর প্রচার করি, বিশেষ কোন স্পেশাল এপিসোড ছাড়া। আমরা আসলে রেগুলার ঘটনা দেই না, আপনাদের ঘটনাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে প্রতিনিয়ত এপিসোডগুলো সাজানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, যার কারণে আপনারা উৎসাহিত হয়ে প্রতিনিয়ত আপনারা ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। তো আমরা এবারের ঘটনাটি, মানে প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এটি মীর শিহাব ভাইয়ের ঘটনা, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আসাদনগর গ্রামে। উনি তো এর আগে ঘটনা অনেকগুলো পাঠিয়েছিলেন। তো এই ঘটনাটির একটা বিষয় বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটি বিষয় উপস্থাপন করতে চাই, যেটি আমি নিজে দেখে এসেছি। সেটি বললে আপনারা অনেকেই বুঝতে পারবেন, আর যারা সৌদি আরবে রয়েছেন বিশেষ করে তারা এটা খুব সহজেই বুঝতে পারবেন। কিছুদিন আগে আমি উমরা করার জন্য যখন সৌদি আরবে যাই, জেদ্দা এয়ারপোর্টে নামার পর বাংলাদেশি এক ভাই, নাম আব্দুল মাজেদ ভাই, ওনার ঘটনা কিন্তু আমরা বলেছি ইতিমধ্যে একটা। তো উনি সেখানে আমাদেরকে রিসিভ করেন। তারপর আমরা বাংলাদেশি এক ভাইয়ের ট্যাক্সি ক্যাবে উঠি, জেদ্দা থেকে মক্কায় যাব। যাওয়ার পথে আমি দুই পাশে দেখতে পাই যে অসংখ্য তাঁবু টানানো, তাঁবুগুলো খুব আলোকসজ্জা করা। তো এটা দেখার পর আমার কাছে মনে হলো এখানে মনে হয় মেলা হচ্ছে। তা আমি ওই আমাদের যিনি ড্রাইভার ভাই তাকে জিজ্ঞেস করলাম, এগুলো আসলে কি? আমার কাছে মনে হলো যে ওখানে বিশাল মেলার আয়োজন। কিন্তু এভাবে মাইলের পর মাইল, কিছু দূর পর পর এরকম তাঁবুগুলো আলোকসজ্জা করা, এটা তো আসলে মেলা হতে পারে না। মেলা হলে একটা জায়গায় হবে। তখন আমাদের ওই ড্রাইভার ভাই আমাদেরকে বললেন যে এটা আসলে সিসা খাওয়ার জায়গা, আরবের লোকজন সন্ধ্যার পরে এখানে এসে জমায়েত হয়, এক ধরনের তামাক খাওয়ার মতো এটা হুক্কা টানা দেখেছি আমরা, উপরে কয়লা ভিতরে গরম পানির একটা ভাব কিভাবে একটা ওঠে, যারা হুক্কা খাওয়া দেখেছেন গ্রামের আমাদের ময় মুরব্বীদেরকে তারা এটা বুঝতে পারবেন। সিসা খাওয়া আমি নিজে সরাসরি কখনো দেখিনি যদিও বা, তো এটা এক ধরনের নেশাই বলতে হবে। এই সিসা খাওয়ার জন্য এতগুলো তাঁবু, আরবের লোকজন এখানে এসে বেশ আমোদ ফুর্তি করে সিসা খায়। আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন বা ইউটিউবে সার্চ দিলেও এইগুলো দেখতে পারবেন আর কি। যাই হোক, আজকের ঘটনার সাথে এই বিষয়ের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে আপনাদেরকে বিষয়টি উপস্থাপন করলাম। তো মীর শিহাব ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক ফিলিস্তিনি বন্ধুর কাছ থেকে, তার নাম হচ্ছে মাহমুদ। আর ঘটনাটি ঘটেছিল তার বাবার সাথে, যার নাম হচ্ছে নওসিব মোহাম্মদ। তারা ঘটনাটা আরবিতে বলেছিলেন, আমরা বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু মিশিয়া ভাই বাংলাতে আমাদেরকে পাঠিয়েছেন আর কি। তো এই যে মাহমুদ ভাইয়ের বাবা নওসিব মোহাম্মদ, ওনার জন্ম কিন্তু প্যালেস্টাইনে, কিন্তু এই দখলদার ইসরায়েলিদের অত্যাচারে ওনারা সৌদি আরবে পাড়ি জমান। আর এই যে মাহমুদ, যিনি ওনার জন্ম সৌদি আরবেই, তো সৌদি আরবে আসার পর ওনারা ভালো একটা কাজও পেয়ে যান। আর এই আরবের লোকেরা এই যে সীসা খাওয়ার যে অভ্যাসটা, এটা কিন্তু অনেক আগে থেকে, উপরে কয়লা রেখে নিচে পানি ভরে পাইপ দিয়ে টানলে একদম ধোঁয়া বের হয়, তো এটাই ওকে এইভাবে খায় আর কি। তো এই যে মাহমুদের বাবা যিনি নওসিব মোহাম্মদ, উনি একদিন কি করেছেন, ওনার বন্ধুদেরকে নিয়ে গাড়িতে করে মরুভূমির মধ্যে একটা পিকনিকের আয়োজন করেছেন। ক্যারিবিয়ান মানুষ তো খুব শৌখিন আর কি, তো ওনারা প্রায় এই ধরনের পিকনিক করতে যেতেন। তা এমনই একদিন মরুভূমিতে তারা পিকনিক করতে গিয়ে ওই সীসা খাওয়ার আয়োজন করেছেন। তো সবকিছু যখন শেষ, তখন ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এখন সীসা খাওয়ার জন্য যে কয়লাগুলো জ্বালাতে হয়, এই কয়লাগুলো এক জায়গায় ছিল জ্বলন্ত অবস্থায়। তো এই যে নওসিব মোহাম্মদ, উনি কি করেছেন, একটা ঢিল দিয়ে এই কয়লাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, মানে বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তো এভাবেই মরুভূমির উপর এই জিনিসগুলো ফেলে রেখে ওনারা চলে আসেন। এই ঢিলটা মেরেছিলেন কিন্তু শুধু একজন ব্যক্তি, ওখানে তো আরো অনেকজন ছিল, আর যিনি মেরেছেন তিনি হচ্ছেন নওসিব মোহাম্মদ। বাড়িতে চলে আসছেন, তো উনি স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত্রে এই যে নওসিব মোহাম্মদের স্ত্রী মানে মাহমুদের আম্মা, উনি টের পেয়েছেন যে আরে ইনি তো বিছানায় নাই, মানে ওনার হাজবেন্ড তো বিছানায় নাই, গেল কোথায়, ওয়াশরুম খুঁজলেন না, ওয়াশরুমে তো নাই, এদিকে রুম ভেতর থেকে বন্ধ, সবকিছু বন্ধ, তাহলে উনি কোথায় গেলেন। শুরু হয়ে গেল খোঁজাখুঁজি, রাত্রেবেলা খোঁজাখুঁজি হলো, সকালবেলা পুলিশকে ওনারা জানান। তো পুলিশ সব দেখে শুনে ওনারা কোনো বিষয় আন্দাজ করতে পারলেন না, কারণ কোনো হইহট্টগোল ছিল না, কোনো দরজা ভাঙা নাই, ভেতর থেকে নাকি দরজা লাগানো ছিল, বিষয়টা তো স্বাভাবিক না। তো ওনারা একটা মিসিং ডায়েরি করে চলে যান, ওনারা ওনাদের মতো করে খোঁজ করবেন এটা বলে যান। আর সৌদি আরবে কিন্তু এই যে কিডন্যাপিং এর ঘটনা কিন্তু এগুলো খুবই কম হয়, খুবই কম, তাহলে কিডন্যাপ হওয়ার সম্ভাবনাটাও ছিল না বললেই চলে, ধরুন গেলেন কোথায়। বিষয়টা যেহেতু অস্বাভাবিক ছিল, এই জন্য এই যে ওনার যারা বন্ধুরা ছিলেন, যারা গিয়েছিলেন আর কি ওই দিন পিকনিক করতে, তাদের সাথে যখন যোগাযোগ করা হয়, ওনারা একজন ভালো ইমামের সাথে কথা বলেন। তো ইমামকে সব কথা বলেন যে এভাবে এভাবে আমরা পিকনিক করেছি, চলে আসছি, এই তাছাড়া ওখানে তো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ইমাম সাহেব উনি বলেন যে ঠিক আছে, আজকে রাতটা আমাকে সময় দেন, আর পুলিশও খুঁজুক, আমিও দেখি যে কতটুকু তথ্য আমি নিতে পারি। তো রাত কেটে যায়, সকালবেলা ইমাম সাহেবের সাথে দেখা করা হয়। তো উনি জানান যে ওই ইমাম সাহেবের সাথে থাকা কিছু জিনদেরকে দিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তায়েফের কাছে একটা পাহাড় রয়েছে, দুর্গম একটা পাহাড়, এই পাহাড়ের একটা গুহা রয়েছে, ওই গুহাতে নাকি এই নওসিব মোহাম্মদ মানে মাহমুদের আব্বা রয়েছেন। অথচ এই মাহমুদরা মানে পরিবার সহ ওনারা ছিলেন জেদ্দা থেকে, জেদ্দা শহরে, জেদ্দা থেকে তায়েফ কিন্তু অনেক দূরে। যাই হোক, তথ্য পাওয়ার পর তাড়াহুড়া করে হুজুরের সাথে চলে যান সেখানে, খুব দুর্গম এক পাহাড়, ওখানে ওঠার জন্য মানে ভালো কোনো ব্যবস্থাও নাই। যাই হোক, ওনারা যেহেতু অ্যারাবিয়ান লোক, পাহাড় পর্বতে ওঠার ওনাদের অভ্যাস রয়েছে, তো কষ্ট করে সেখানে ওঠেন এবং গিয়ে দেখেন ঠিকই আছে, পাহাড়ের কাছে মানে পাহাড়ের একটা জায়গায় একটা গুহার মতো আছে। ওই জায়গাটাতে এই নওসিব মোহাম্মদ উনি অচেতন অবস্থায় পড়ে আছেন। তো ইমাম সাহেব ওনাকে ঝাড়ফুঁক করে জ্ঞান ফেরান, ওনাকে ওই অবস্থা থেকে আস্তে আস্তে ধরে ধরে নিচে নামানো হয়, তারপর গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর দুই দিনের জন্য ইমাম সাহেব আলাদা কিছু ওষুধও দিয়ে দেন এবং থানাতেও জানিয়ে দেওয়া হয় তাকে পাওয়া গেছে, কোনো সমস্যা নেই। পুলিশ সেখানে আসে, আসার পর সবকিছু শোনে, তো পুলিশও বোঝে যে বিষয়টা অস্বাভাবিক, যেহেতু তারা বিষয়টা নিয়ে আগাতে চান না, এই জন্য পুলিশও এই বিষয়টা নিয়ে আর কোনো অ্যানালাইসিস না করে ফাইলটা ক্লোজ করে দেয়। তো দুই দিন পর যখন একটু স্বাভাবিক অবস্থায় আসেন, তখন এই নওসিব মোহাম্মদ বলেন যে ঘুমানোর পর হঠাৎ করে দেখেন উনি বিশাল আকৃতির এক ভয়ানক লম্বা অবয়ব, পুরো শরীর লোম দিয়ে ভরা, লম্বা লম্বা লোম। তো উনি কোনো কথাই বলতে পারছিলেন না। তখন ওই অবয়বটা বিছানা থেকে নাকি ওনাকে কোলে করে নিয়ে যাচ্ছে, কিন্তু উনি নড়াচড়াও করতে পারছেন না, শুধু দেখছেন। এখন কোথায় যে নিয়ে গেলেন উনি বুঝতে পারছেন না। এক সময় দেখেন যে উনি মরুভূমির একটা জায়গায়, এবং একটা জায়গায় নিয়ে আসার পরে উনি বুঝতে পারেন যে এই জায়গাটা চেনা চেনা লাগে। বুঝতে পারেন যে ঘন্টাখানেক আগে তো ওনারা এখানে পিকনিক করেছিলেন, আর যে সীসার যে কয়লাগুলো ওখানে ছড়িয়ে দিয়েছিলেন একটা ঢিল মেরে, এটা সেই জায়গা। তখন ওই অবয়বটা বলে ওঠে, আচ্ছা আমি তোর কি ক্ষতি করেছি বলতো, তুই কেন আমার বাচ্চার উপর আগুন ফেললি, তুই কেন আগুনটা ছড়িয়ে দেওয়ার আগে বিসমিল্লাহ বললি না, এই কাজটা তোরা কেন করিস না, এই কথা যদি তোরা বলতি তাহলেই আশেপাশে থাকা জিনেরা সরে যেত, তোরা এই কথা বলিসও না, নিজেদের মতো করে আমোদ ফুর্তি করিস, আমাদের কি জীবন নাই, বিচার তোদের যেমন হবে হাসরের মাঠে আমাদেরও তো হবে, তোদের এই সমস্ত কাজের জন্য কিন্তু বিচার হবে। তোরা হাসরের মাঠে যখন হত্যার অভিযোগে অভিযুক্ত হবি তখন তোরা তো বলবি যে আমি তো হত্যাকাণ্ড করি নাই পৃথিবীর জীবনে, তখন দেখবি যে তোরা নিজেদের অজান্তে অনেক জিনকে হত্যা করে ফেলেছিস। আমার এই বাচ্চাটা এখানে ছিল, খেলাধুলা করছিল, তোদেরকে তো কোনো ডিস্টার্ব করে নাই, ভয়ও দেখায় নাই, তুই হঠাৎ করে এই ঢিল মেরে আগুনটা যখন ছড়িয়ে দিলি তখন এই আগুন আমার বাচ্চার উপর পড়ে, যার কারণে সে মারাত্মকভাবে আহত হয়। যদি আমার বাচ্চা মারা যায় তাহলে তোর পরিণতি কি হবে এটা আমি এখনো বলতে পারি না। এখন আল্লাহর কাছে দোয়া কর তোর নিজের জন্য আমার বাচ্চার জন্য। তখন এই নওসিব মোহাম্মদ বলেন যে আমি তো আসলে দেখতে পাই নাই, আমার তো ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তখন ওই অবাবটা বলে যে না, এইভাবে তোকে আমি মাফ করব না, আমার বাচ্চার যেই অবস্থা এই অবস্থা যখন আমি নিশ্চিত হব যে আমার বাচ্চা বেঁচে গিয়েছে তখন আমি তোকে ছাড়ব। তো এরপর নাকি আবার তাকে নিয়ে যেন কোথায় চলে যায়, এরপর আর কিছু বলতে পারে না। তখন ওনার যখন জ্ঞান ফেরে তখন আর কি দেখে যে পরিবারের সদস্য ওনাদের পাশে মানে ওই পাশে আছে ওই গুহার ওইখানে। সবকিছু শুনে ইমাম সাহেব বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু ঝাড়ফুঁক এবং পানি পড়া দিয়ে যাচ্ছি, তো এটা আপনি আমল করবেন, আর আমি ওই জিনটার সাথে কথা বলবো আজকে রাত্রে। তো পরদিন সকালবেলা ইমাম সাহেব আসেন এবং বলেন আমি ওই জিনের সাথে কথা বলেছি, জিনটা খুবই শক্তিশালী কিন্তু ও মুসলিম জিন, খুব ভালো জিন, আমি তাকে বুঝিয়ে বলেছি, সে মানতে রাজি হয়েছে যে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু সে খুব মনে কষ্ট পেয়েছে যে তুমি এভাবে আগুন ছড়িয়ে দিয়ে তার বাচ্চার ক্ষতি করেছো, ওরা তো তোমার কোনো ক্ষতি করতো না, ডিস্টার্ব করতো না ওইখানে, কিন্তু এই কাজটা করে তো তুমি ভুল করে ফেলেছ, তবে ও তোমাকে ভয় দেখাবে স্বপ্নের মধ্যে, এটা ও করবে, এটা ওর ক্ষোভের জায়গা থেকে, কিন্তু ওর বাচ্চা যদি মারা যায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এখন কি করণীয়, হতে পারে ওর বাচ্চাটা মারাও তো যেতে পারে তাই না, যদি মারা যায়। তখন ইমাম সাহেব বলেন যে ওই জিনটা খুব ভালো, ও সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, তো তুমি ওর ইফতারির ব্যবস্থা করবা সোমবার এবং বৃহস্পতিবার, যেই জায়গাতে ঢিল মেরে তুমি আগুন ছড়িয়ে দিয়েছিলে মানে কয়লার আগুন ছড়িয়ে দিয়েছিলে, তুমি ওই জায়গায় গিয়ে ওর ইফতার রেখে আসবা, ও ঝাল ছাড়া গরুর মাংসের যে খ্যাপসা, খ্যাপসা এক ধরনের আরাবিয়ান খাবার, তো ওইটা রেখে আসবা, তো তোমার এই মেহমানদারিতে হয়তোবা ওর বাচ্চা যদি পরবর্তীতে ক্ষতি হয়ও, যেহেতু তুমি ইফতার দিয়েছ তাকে, ওর মনটা নরম হবে, ও তোমাকে কিছু বলবে না, আর যদি ওর বাচ্চা সুস্থ হয়ে যায় তাহলে তার কোনো সমস্যাই নেই। তো এই বিষয়টাতে ওই জিনটাও রাজি হয়েছিল, কিন্তু জিনটা ওই ইফতার যে তার কাছ থেকে নেবে বিষয়টা সে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, জিনটাও জানতো যে তার কাছ থেকে ইফতার নিলে পরবর্তীতে তার তো আসলে কোনো ক্ষতি করতে তারও বিবেকে বাঁধবে, তারপর রাজি হয় যেহেতু ইমাম সাহেব অনুরোধ করেছিলেন। তো তিন মাস এরকম করেছিলেন, ওই জায়গাটা খুব বেশি দূরেও ছিল না ওই নসিব মোহাম্মদের বাসা থেকে, তো তিন মাস এমনটা করেছিলেন। তিন মাস উনি মাঝে মাঝে স্বপ্নে ওই জিনটাকে দেখতেন, ওই জিনটা ভয় দেখাতো যে আমার বাচ্চার যদি কিছু হয় রে নসিব তোর কিন্তু আমি ছাড়ব না। তো তিন মাস পর ইমাম সাহেব জানতে ওর বাচ্চা সুস্থ হয়ে গেছে, আর তিন মাস পরে উনিও এই বিষয়টা থেকে একদম মুক্তি লাভ করেন। পরবর্তীতে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এরকম তিনটা মাস ওনার সাথে এরকম প্রবলেম চলেছিল। এটি ছিল ঘটনা, আর আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এর মধ্যে শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। এর আগেও আমরা একটা শর্ট আপলোড করেছিলাম, সেখানে সৌদি আরবের একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে বেসিনে গরম পানি ঢালার সময় ওই পাইপের মধ্যে থাকে একটি জিন মারা গিয়েছিল। এটা কিন্তু এই ঘটনাটা পুরো বিশ্ববাসী জানতে পেরেছিলেন সৌদি আরবের একজন প্রখ্যাত আলেমে দিন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে। তো উনি এই বিষয়টা বলেছিলেন যে উনি একটা রোগীর ট্রিটমেন্টে গিয়েছিলেন, তখন এরকম ওই রোগীর ভেতরে থাকা জিনটাকে প্রশ্ন করেছিলেন, তুমি একে কষ্ট দিচ্ছ কেন? তখন বলেছিলেন যে ও তো গরম পানি বেসিনে ঢেলে দিয়ে আমার বাচ্চাকে হত্যা করেছে। তখন উনি বলেছিলেন ও তো আর বোঝে নাই, আর পাইপের মধ্যে তোমরা থাকো এটা তো মানুষের জানার কথা না। তখন জিন বলেছিল ও যদি বিসমিল্লাহ বলে ঢালত তাহলে এর ভেতরে থাকা জিনেরা সাথে সাথে সরে চলে যায়, কিন্তু ও তো এই কাজটা করেনি, আর এই কারণেই ওকে কষ্ট দেওয়া হচ্ছে। যাই হোক, ওই সমস্যা থেকে উনি নিষ্কৃতি পেয়েছিলেন। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সমস্যায় মানে পড়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছি। সেটা কিভাবে? সেটা হলো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে যখন ওয়াশরুমে যাই, আমাদের এখন যে বিভিন্ন ধরনের গরম পানির যে ব্যবস্থাটা, গিজার আছে, তারপর বিভিন্নভাবে আমরা আলাদাভাবে পানি গরম করে বালতির মধ্যে ঢেলে গোসল করি বা অন্যান্য কাজ করি, হুটহাট করে ঢেলে দেই, তো ওয়াশরুমে কিন্তু ভালো জিনেরা থাকে না সাধারণত, যার কারণে ওদের যদি ক্ষতি হয় তাহলে আমাদের উপর তারা অ্যাটাক করতে পারে। এখন করণীয় কি? করণীয় একটাই, এই ঘটনা এবং ইবনে বাজ রহমতুল্লাহ মাধ্যমে যে ঘটনাটা আমরা পেয়েছিলাম সেখানে দেখা যায় যদি আমরা বিসমিল্লাহ বলে পানি ঢেলে দিই তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আমাদের কারণে যদি জিনদের ক্ষতি হয় তাহলে এর একটা প্রভাব আমাদের উপর নিঃসন্দেহে পড়বে, তাই না? এই জন্য বেসিনে পানি ঢালি বা যেখানে এমন কোন জায়গায় আমরা পানি গরম পানি ঢেলে দিই না কেন, অবশ্যই বিসমিল্লাহ বলে আমরা আগে একটু সতর্ক করে নিব বা বিসমিল্লাহ বলে ঢেলে দিব, তাহলে ইনশাল্লাহ জিনেরও রক্ষা পাবে, আমরাও বিপদাবদ থেকে রক্ষা পাবো। শুধু জিনের না, সেখানে তো এমন কোন প্রাণী থাকতে পারে, কুকুর থাকতে পারে, বিড়াল থাকতে পারে, দেখলো বাসার বাইরে আমরা ঢেলে দিয়েছি, তাদের গায়ে পড়তে পারে, ওদের অভিশাপের কিন্তু আমরা শিকার হব। এই জন্য আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। ধন্যবাদ মির শিহাব ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 90 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ৭২ নং এপিসোডে প্রচারিত আপনাদের অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাওয়া একটি ঘটনা হচ্ছে শক্তি দণ্ড। ওই ঘটনাতে দেখা যায় কিভাবে একজন মানুষ নিজের জীবনকে বিপন্ন করে একটি জিন সর্দারের জীবনকে রক্ষা করার জন্য ভয়ানক একটি জায়গায় চলে যান। সেই জায়গাটা এমন ছিল সেখানে কোন জিন প্রবেশ করতে পারে না, শুধু মানুষ প্রবেশ করতে পারে, আবার সেই জায়গাটা কোন মনুষ্য সমাজের নয়, সেটি জিনদের রাজ্যে। দারুণ একটি ঘটনা ছিল ঘটনাটি। 72 নং এপিসোডে আপনারা আমাদের প্লে লিস্টে যদি যান সেখানে পাবেন। আর ওই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত নিবাসী দুবাই শহরের আল নাহদা নামক স্থানে যিনি আছেন, তিনি আমাদের অনেকেরই পরিচিত মেহেদী হাসান ভাই। ওনার বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। তো উনি এবার যে ঘটনাটি পাঠিয়েছেন এটি শুনেছিলেন ওনার এক হাই স্কুল শিক্ষকের কাছ থেকে। ওনার স্কুলের নাম ABS মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এই জায়গাটা ওখানকার নাকশি মাদ্রাসা বাজারে অবস্থিত। আর ওনার আগের ঘটনায় এই নাকশি মাদ্রাসা বাজারের কথা উনি উল্লেখ করেছিলেন। ওখানে একটা পাঠশালা ছিল, আর যেখানে ওনার বাবার দাদা ইসমাইল মোল্লা ধর্মীয় শিক্ষক ছিলেন। পরবর্তীতে একটা মাধ্যমিক বিদ্যালয়, একটা প্রাথমিক বিদ্যালয় হয় এই বাজারে। এই নাকশি মাদ্রাসা বাজারটা মূলত একটা ত্রিমোহনা জায়গায় গড়ে উঠেছে। বাজারের পশ্চিমে সীমাখালী গ্রাম শুরু, উত্তরে নাকশি গ্রাম, পূর্ব আর দক্ষিণে হচ্ছে ওনাদের চিলগাছা রঘুনাথপুর গ্রাম। আর আশেপাশে অনেক গ্রাম থাকায় অনেক ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে, উনিও স্কুলে লেখাপড়া করেছেন। আর ঘটনাটি যখন উনি শুনেছেন তখন উনি অষ্টম শ্রেণীতে পড়তেন, আর উনি শুনেছিলেন 2009 সালে। ওনাদের এই স্যার খুব ভালো গল্প শোনাতেন, তার গল্প আর উপস্থাপনা এতটা সুন্দর ছিল যে কেউ পছন্দ করবে। প্রতি বৃহস্পতিবার স্কুল ছুটির আগে উনি পর্যায়ক্রমে 6, 7, 8 এই তিন শ্রেণীর কোনো একটা শ্রেণীতে যেতেন আর গল্প শোনাতেন। তার মানে প্রতি 3 সপ্তাহ পর পর ওনারা ওই স্যারের গল্প শুনতে পারতেন। ওনাদের ওই স্যারের নাম ছিল হচ্ছে ঠাকুর স্যার, অনেকে তাকে পণ্ডিত স্যার নামেও চিনতেন। তো উনি আবার নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও গল্প শোনাতেন, কিন্তু সেটা অন্য দিনে, যেহেতু তাদের পড়াশোনার চাপ বেশি এই কারণে তাদের একটু গল্প কমই শোনাতেন। আর ওনার গল্প শোনার জন্য স্টুডেন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন যে স্যার কবে গল্প শোনাবেন, কবে বৃহস্পতিবার আসবে। আর উনি একটা গল্প বা ঘটনা বেশ কয়েকটি ক্লাস নিয়ে বলতেন, একবারে শেষ করতে পারতেন না, কয়েক মাস লেগে যেত মাঝে মাঝে একটি গল্প শেষ করতে। তো এই ঠাকুর স্যার উনি হিন্দু ধর্মের তো একজন মানুষ বটেই, উনি হিন্দু ধর্মের যেই বইটা রয়েছে এই বইটা পড়াতেন আর কি। বেশ বয়স্ক মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। তো বেশিরভাগ ছেলে মেয়েরা স্যারের কাছে অনুরোধ করতেন যে স্যার ভূতের গল্প বলেন, যদিও বা ঠাকুর স্যার যেসব গল্প ওনাদেরকে শোনাতেন বেশিরভাগই ছিল রূপকথার বা কাল্পনিক গল্প, কিন্তু মাঝে মাঝে উনি বাস্তব ঘটনার বিভিন্ন বিবরণ দিতেন। তো তেমনই একটি ঘটনা উনি বলেছিলেন ক্লাসে। এই ঠাকুর স্যারের মামা বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে, আর সময়টা উনি উল্লেখ করেছিলেন 1980 বা এর আশেপাশের কোন একটি সময়। ঘটনাটি ঘটে বর্ধমান জেলা সদর হসপিটালের নিকটবর্তী একটি গ্রামে। গ্রামের নামটা কি ছিল এটি উনি মনে করতে পারেন নাই, মেহেদিন হাসান ভাইও আমাদেরকে বলতে পারেন নাই। তো ওই গ্রামের তিনটা ছেলে, একজনের নাম দিলীপ, আরেকজনের নাম নিখিল, আরেকজনের নাম আনন্দ, এরা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু, সবার বয়স 20 থেকে 22 এর মধ্যে হবে। এই তিনটা ছেলে ছিল খুবই বখাটে স্বভাবের, লেখাপড়া বাদ দিয়ে গ্রামে বিভিন্ন অপকর্ম করে বেড়ানোই ছিল তাদের কাজ, যেমন ছোটখাটো চুরি, মারামারি ইত্যাদি। তাদের নামে প্রায় নালিশ আসত, সালিশ বসত, পঞ্চায়েত ডাকা হতো, সেখানে বেদম পিটুনি খেত, পরিবারের সদস্যদের হাতেও বেদম পিটুনি খেত। পিটুনি খাবার পর 2-3 দিন মোটামুটি তারা ঠিকঠাক থাকত, তারপর আবার যা তাই আবার সেই একই কাজ করত, এইভাবেই চলতে থাকে। তো একদিন দিলীপ, নিখিল আর আনন্দ মিলে প্ল্যান করে যে আজকে রাতে তারা মুরগি চুরি করে খাবে। পরিকল্পনা যেদিন করা হয় সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার, মানে অমাবস্যার রাত, অন্ধকার রাতে চুরি করতে সুবিধা, এই জন্য তারা এই রাতটা বেছে নিয়েছিল। সাধারণত অমাবস্যার রাতে কেউ বের হয় না, আর এই কারণে তাদেরও ধরা খাবার সম্ভাবনা নেই বললেই চলে। এই গ্রামের উত্তর পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে ঘন জঙ্গল, আর উত্তর পূর্ব দিকে রয়েছে ফাঁকা মাঠ। তৎকালীন এখনকার মতো এত ঘন বসতি সেখানে ছিল না, গ্রামের সিংহভাগ মানুষ গ্রামের দক্ষিণ দিকে থাকত। তো তারা তিনজন প্ল্যান করে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন কাজটা করতে হবে। প্রথমে আনন্দ দিলীপের ঘরের জানালার কাছে এসে বিড়ালের ডাক দেবে, তারপর আনন্দ আর দিলীপ নিখিলের বাড়িতে গিয়ে বিড়ালের ডাক দিলে নিখিল বেরিয়ে আসবে। তো সেই রাত্রে দিলীপ অপেক্ষা করতে থাকে কখন আনন্দ আসে আর বিড়ালের ডাক দেয়। একসময় আনন্দ আসে আর বিড়ালের ডাকও দেয়, ডাক শুনে দিলীপ ঘর থেকে বের হয়, তারপর একইভাবে নিখিলকে ডাকে, তারা সাথে একটা ছুরি আর দেশলাই নিয়ে বেরিয়ে পড়ে মুরগি চুরির উদ্দেশ্যে। তো একটা বাড়ি থেকে তারা সফলতার সাথে দুটি বড় সাইজের মুরগি চুরি করতে সক্ষম হয়। ওই মুরগি দুটি চুরি করে তারা গ্রামের উত্তর প্রান্তে চলে যায়, ওখানে তো মানুষজন কম থাকে। তো ওখানে একটা জঙ্গল রয়েছে, জঙ্গল যেখানে শেষ হয়েছে এরপর একটা বিলের শুরু হয়েছে, তো ওই ফাঁকা জায়গাটা নিরাপদ, ওখানে তারা আগুন জ্বালিয়ে যদি রান্নাও করে এত রাতে কেউ ওখানে আসবে না। যাই হোক, তারা সেখানে মুরগি দুটোকে জবাই করে আগুনে পুড়িয়ে খায়। সবকিছু মিলিয়ে অনেক রাত হয়ে গেছে, তিন বন্ধুই ধূমপান করত, তারা বিড়ি খাচ্ছে আর পরামর্শ করছে যে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে কিভাবে তারা বিপদ থেকে বাঁচবে আর কি করলে তাদেরকে কেউ সন্দেহ করবে, এটা নিয়ে আলোচনা চলছে আর কি। শ্রোতারা এসব নিয়ে আলোচনা করছে এমন সময় দিলীপ লক্ষ্য করে দূর থেকে একটা আলো তাদের দিকে আসছে। এটা দেখে দিলীপ বাকি দুজনকে দেখায়, সেটা তারা একদম নীরব হয়ে যায়। প্রথমে তারা ধারণা করে এটা হয়তো প্যারানর্মাল কিছু হবে, কিন্তু না, এটা কোনো ভৌতিক বিষয় নয়, এটা একটা গাড়ির আলো। তারা বেশ অবাক হয়, এত রাত্রে এখানে গাড়ি কি জন্য আসবে? তো দিলীপ অন্যদেরকে বলে, এই চল চল তাড়াতাড়ি পালাই। নিখিল বলে, না না পালানো যাবে না, চল পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আর দেখি বিষয়টা কি। তো তারা তিনজন দ্রুত পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গাড়িটা এদিকে আসতে থাকে আর রাস্তার শেষ প্রান্তে এসে থেমে যায়। যেখানে গাড়িটা থামে তার প্রায় 200 মিটার দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে ছিল ওরা তিন বন্ধু। ওরা ভয় পাচ্ছিল, কারণ গাড়িটা অনেক কাছে চলে এসেছিল, ওরা যদি ধরা পড়ে যায়। যাই হোক, এক সময় গাড়ি চালক গাড়ির আলো নিভিয়ে দেয়। ঘুট ঘুটে অন্ধকার থাকার কারণে ওরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ গাড়ির দরজা খোলার শব্দ পেল আর সেখান থেকে ফিসফিস কথার আওয়াজ ভেসে আসছে। প্রায় এক মিনিট পর ওরা বুঝতে পারে এবার গাড়ির পেছনের যে ডালা সেটা খোলা হয়েছে, আর কোন একটা ভারী কিছু গাড়ি থেকে টেনে নামানোর সময় ঘর্ষণের ফলে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ ওরা শুনতে পায়। মনে হচ্ছে দুই তিনজন কিছু একটা গাড়ি থেকে টেনে নামালো। তারপর তারা আবার ফিসফিস করে কথা বলতে শুরু করে। এর 2 মিনিট পর গাড়িটা আবার স্টার্ট দেয়, আর তখন ওরা তিনজন লক্ষ্য করে গাড়িটার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে আর তাদের পায়ের কাছে পড়ে আছে কাপড়ে মোড়ানো একটা লাশ। ওদের আর বুঝতে বাকি রইল না, এটা একটা লাশবাহী গাড়ি আর একটা লাশ এখানে ওরা নামিয়ে এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাত্রে এই নির্জন জায়গায় লাশ নিয়ে তারা কেন আসবে? এখানে তো কোনো ঘরবাড়ি নাই, এখানে তো কোনো শ্মশান নাই, তাহলে এখানে আসবে কেন? ওরা ভাবে নিশ্চয়ই এটা কোনো মার্ডার। এরকম বিভিন্ন প্রশ্ন ওদের মাথায় ঘুরতে থাকে। একটা সময় শুকনো পাতার মর্মর শব্দ ওদের চেতনা ফেরত আসে, মানে ওরা একটা ঘোরের মধ্যে ছিল যে হচ্ছেটা কি, আর ওরা বুঝতে পারে লোক দুটো লাশ টেনে নিয়ে যাচ্ছে। লোক দুটোর কাছে ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, সেটার আলো দিয়ে তারা পথ চলতে থাকে আর সেই লাশ দুজন মিলে টেনে নিয়ে যাচ্ছে উঁচু করে। এমন সময় দিলীপ ফিসফিস করে বলে ওঠে, যাক বাবা বাঁচা গেল, এখন চল তাড়াতাড়ি বাড়ি ফেরত যাই, কারণ কোন বিপদ হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আমাদের। নিখিল বলে, না রে বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, চল ওদের পিছু পিছু যাই আর গিয়ে দেখি ওরা করেটা কি লাশ নিয়ে। নিখিলের কথায় আনন্দ রাজি হয়, দিলীপ এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়, কারণ দিলীপ ছিল একটু ভীতু টাইপের। ভীতুও না আবার খুব যে সাহসী তাও না, মানে একটুতেই ভয় পেয়ে যায় এই আর কি। ওরা তিনজন দূরত্ব বজায় রেখে ওই লোক দুটোর পিছু পিছু যেতে থাকে, মানে এমন ভাবে যেতে থাকে যাতে কোনোভাবেই ওই লোক দুটো টের না পায় যে ওদের কেউ ফলো করছে। লোক দুটো বিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এমন সময় দিলীপ, নিখিল আর আনন্দ এই তিনজন একে অন্যের হাত টেনে ধরে। তিনজনই বলে, না রে আর সামনে যাবো না, বিপদ হতে পারে। কিন্তু এর মধ্যে আবার নিখিল বলে, বিপদ তো হতে পারে, কিন্তু আমার মনে হয় যা হয় হবে, আমরা যেহেতু তিনজন আছি আর তারা মাত্র দুজন, আর ওদের থেকে আমরা শক্তি শরীরে বেশি রাখি, ভয় পাস না, চল তো গিয়ে দেখি এই বদ লোক দুটা এই লাশ কোত্থেকে পেল, লাশটা নিয়ে করে কি, এটা তো দেখতে হবে। বিষয়টা তোমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বিষয়টা আবার ভুতুরেও না, সুতরাং ভয় কিসের, চল। ওই লোক দুটো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছে আর ওই তিনজনও পেছন পেছন চলছে। জঙ্গলটা বেশ বড় আর ঘন, ওই জঙ্গলের সীমানা শেষ হয়েছে যেখানে, শেষের দিকে রয়েছে একটা ফাঁকা জায়গা, ওখানে ছিল পুরনো পরিত্যক্ত একটা বাড়ি। বাড়িটি ইংরেজ শাসনামলে বানানো হয়েছিল, সেখানে নাকি তখনকার শাসকরা বিশ্রাম নিত, এখানে বেড়াতে আসলে বা শিকার করতে আসলে। তখন তো আরো অনেক বন জঙ্গল ছিল, জঙ্গলে অনেক প্রাণী ছিল, এখন তার কিছুই নাই সেগুলো। আর ওই বাড়িতে তারা বিভিন্ন কর্মকাণ্ড তারা করত। ওই বাড়িটার অনেকাংশ ভেঙে পড়েছে, দেয়াল বা বাড়ির বিভিন্ন অংশে গাছ জন্মেছে। তো লোক দুটো লাশ নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। আনন্দ, নিখিল আর দিলীপ খেয়াল করলো ওই ঘরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তোরা তিনজন গুটি গুটি পা করে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে আর একটা জানালার পাশে তারা দাঁড়ায় যেটা ছিল লোহার শিকের, শিকগুলো জং পড়ে খুবই বাজে অবস্থা। তো বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার থাকায় তারা নিশ্চিত হয় যে তাদেরকে ভেতর থেকে কেউ দেখতে পাচ্ছে না। আর জানালাটা বেশ বড়, বাইরে থেকে ভেতর স্পষ্ট দেখা যায়। ওরা খেয়াল করে ওই লোক দুটো ছাড়া ওখানে আরো একজন লোক আছে। ঘরের ভেতর প্রদীপ জ্বলছে, সেই আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল ভেতরে কি কি হচ্ছে। লোক দুটো অন্য একটা লোকের সাথে কথা বলছে, খুব আস্তে আস্তে কথা বলছে, কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও মোটামুটি যতটুকু বুঝেছিল সেগুলো কথাগুলো এরকম ছিল যে গুরুজি আজকে মারা গেছে, আত্মহত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বয়সী মেয়ের লাশ, এরকম কথা শোনা যাচ্ছে আর কি। একটু পরে লোক দুটো চলে যাওয়ার সময়ও এদের তিনজনকে কিন্তু তারা দেখতে পায়নি। তো নিখিল, দিলীপ আর আনন্দ বুঝতে পারে এই লোক দুটো এই লাশটাকে তৃতীয় লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই লোকটা এই লাশ দিয়ে করবেটা কি, তার কি কাজে আসবে এই লাশ? এসব চিন্তায় তাদের মাথা তো ঘুরপাক খাচ্ছে। ওরা খেয়াল করে ওই লোকটার পরনে একটা ধুতি আর মাথায় কালো একটা কাপড় বাঁধা, গলায় অসংখ্য মালা। ওদের তিনজনের বুঝতে বাকি রইল না এই লোকটা আসলে তান্ত্রিক গোছের কেউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এই তান্ত্রিক কোত্থেকে আসলো, এর বাড়ি কোথায়, আর এই তান্ত্রিক এই লাশটা নিয়ে এখন কি করবে? দিলীপ আনন্দ আর নিখিলের উদ্দেশ্যে ফিসফিস করে বলে, এই বেটা তান্ত্রিক এই লাশ নিয়ে কিছু একটা করবে রে, আমাদেরকে ভয় পেলে চলবে না, দেখি কি করে আর কোন হতভাগিনীর লাশ এখানে। কেউ কোনো শব্দ করবি না, যা হয় হবে, আগে দেখি তান্ত্রিক করেটা কি। এই ফিসফিস শব্দটা তান্ত্রিক মনে হয় কিছুটা শুনতে পেয়েছিল, সে এদিক ওদিক খুঁজতে থাকে, আর বাইরে অন্ধকার থাকার কারণে সে কিছু দেখতে পেল না। তান্ত্রিক হয়তো মনে মনে ভেবেছে এত রাত্রে ঘোর অন্ধকার আর নির্জন জায়গায় কেই বা আসবে, সে তার কাজে মন দিল। তান্ত্রিক প্রথমে কিছু ধূপ বা ছাই হাতে নিয়ে সেই ছাই দিয়ে গোল করে একটা বড় বৃত্ত আঁকল, তারপর লাশটাকে সেই বৃত্তর ভিতরে শুইয়ে দিল। শুরুতেই বুঝতে পেরেছিল তাদের কথাবার্তা শুনে এই তিনজন যে ওই লাশটা কিন্তু একটা মেয়ের লাশ ছিল। তো তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে লাল সিঁদুর দিয়ে সেই বৃত্তের রেখার 5-4 আঙ্গুল দূরত্ব রেখে আর একটা বৃত্ত আঁকল। দুই বৃত্তের যে রেখা, এই রেখার মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই জায়গার চারপাশে অনেকগুলো মোমবাতি রাখলো আর মন্ত্র পড়ে সেগুলো এক এক করে জ্বালিয়ে দিল। লাশটা ছিল ঠিক বৃত্তের মাঝ বরাবর। লাশের দুই পাশে যে ফাঁকা জায়গা ছিল সেখানে এক পাশে একটা ক্রস চিহ্ন এঁকে দেয়। সেই চিহ্নর কেন্দ্রস্থলে মন্ত্র পড়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। লাশের অপর পাশে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিল তান্ত্রিক, আর ওই ত্রিশূলের সামনে আর পেছনে দুটো মোমবাতি একইভাবে জ্বালিয়ে দিল। এরপর কাপড়ে মোড়ানো লাশ যেটা ছিল লাশ থেকে লাশের কাপড় খুলে নিল। তখন মোমবাতির আলোতে ওরা তিনজন দেখতে পেল এটা 20-22 বছর বয়সী একটা মেয়ের লাশ। লাশটাকে কাটাছেঁড়া করা হয়েছে, শরীরের বিভিন্ন অংশ সেলাই করা। বুঝতে পারলো এই লাশটার পোস্টমর্টেম হয়েছে। কিন্তু লাশটা পোস্টমর্টেম হওয়ার পর পরিবারের কাছে যাওয়ার কথা, এখানে কিভাবে আসলো? নিশ্চয়ই ওরা চুরি করেছে, আর ওদের কথাবার্তা যখন বলছিল সব কথা তো ওরা বুঝতে পারেনি, কিন্তু এতটুকু বুঝেছিল একটা মেয়ের লাশ ওরা নিয়ে এসেছে। যাই হোক, তারপর ওই তান্ত্রিক লাশটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে ঘরের এক কোণ থেকে একটা পাত্র আনল। সেই পাত্রের ভেতর থেকে কিছু লোহার পেরেক নিয়ে গন্ডির ভেতরে আসলো। লাশের মুখের যে জায়গা, এই জায়গাটা খোলা রেখে তান্ত্রিক লাশের পেটের উপর বসে পড়ল। তান্ত্রিকের এসব কার্যকলাপ দেখে ওদের তিনজনের খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল একটা লাঠি নিয়ে তান্ত্রিকের পিঠে ধপাস করে একটা বাড়ি মেরে দিই। কিন্তু ওরা সাহস পাচ্ছিল না, গ্রামে তো ওদেরকে অনেকেই ভালো নজরে দেখে না, এখন যদি কোনো ভালো কাজ করতেও যায় হিতে বিপরীত হতে পারে। এই চিন্তা করে ওরা চুপচাপ বসেছিল, দেখে যাচ্ছিল যে তান্ত্রিক আসলে করেটা কি। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো, জোরে জোরে মন্ত্র পড়েই যাচ্ছিল। ওরা তিনজন বুঝতে পারলো এই তান্ত্রিক আসলে ভয়ানক কোন একটা সাধনা করতে বসেছে। মন্ত্র পড়ার 10-12 মিনিট পর থেকে ওরা তিনজন অনুভব করলো এই বাড়ি এবং আশেপাশের জায়গাটা আস্তে আস্তে খুব গরম হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে তীব্র গরম ওদের কাছে অনুভূত হতে থাকে। ওদের খুব অস্বস্তি লাগতে থাকে, তবুও সামনে কি হতে যাচ্ছে সেটা দেখার তীব্র নেশা চেপে বসেছে ওদের মাথায়। এভাবে কিছুক্ষণ চলল, তান্ত্রিক মন্ত্র পড়ে যাচ্ছে একদম বিরতিহীন ভাবে। একটু পরে শুরু হয় বাতাস, দিলীপ নিখিল আর আনন্দ ভাবে মনে হয় ঝড় উঠেছে। ধীরে ধীরে বাতাস বৃদ্ধি পেতে থাকে, মনে হচ্ছে এখন সব লন্ডভন্ড হয়ে যাবে। ওরা তিনজন খুবই ভয় পাচ্ছিল, একজন আরেকজন হাত চেপে ধরে বসে বসে সৃষ্টিকর্তাকে ওরা স্মরণ করছিল। অবাক করা বিষয় হচ্ছে, ওরা লক্ষ্য করলো এত বাতাসেও একটা মোমবাতিও নিভে গেল না, সেগুলো একদম স্বাভাবিকভাবেই জ্বলছে। মনে হচ্ছে বাতাস তাদের স্পর্শই করতে পারছে না। হঠাৎ তান্ত্রিক যেখানে বসেছিল ঠিক তার সামনে দুটো মোমবাতি সে হাত দিয়ে নিভিয়ে দিল। তান্ত্রিক তার হাতটা বাড়িয়ে দিয়ে হাতটা একটু নিচুর দিকে দিল জোরে করে, ওই হাতের বাতাসে নিভে গেল দুটো মোমবাতি। এদিকে মুহূর্তের ভেতরে বাতাসটাও থেমে গেল। 10-15 সেকেন্ড পর তান্ত্রিক আবার সেই নিভানো মোমবাতি দুটো জ্বালিয়ে দিল। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না ওরা। ওরা খেয়াল করে হঠাৎ করে লাশটা মনে হলো একটু নড়ে উঠল। লাশ নড়ে উঠতে দেখে ওরা ভাবে এটা কি করে সম্ভব, মৃত মানুষ আবার কিভাবে নড়াচড়া করবে, না না এরা ভুল দেখেছে, এটা তো হতেই পারে না। কিন্তু না, লাশটা নড়ছে আর সেটা নড়েই চলেছে। মৃগী রোগরা বা মৃগী রোগীরা যেভাবে খিচুড়ি দেয় শরীরে যখন তাদের মৃগী রোগটা শুরু হয়, ঠিক ওইভাবে মনে হচ্ছে লাশটা খিচুড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মৃত লাশ এভাবে নড়াচড়া করছে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? এতক্ষণ পর্যন্ত সবকিছু তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল বা স্বাভাবিকভাবে চলছিল। মুরগি চুরি থেকে শুরু করে নিয়ে এতটা পথ আসলো, কোনো জিন ভূতের দেখা তো পায় নাই, কিন্তু এখন হচ্ছে নাকি? তো এসব দেখে দিলীপ রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দেয়। নিখিল দিলীপের চোখ মুখ চেপে ধরে, দিলীপ ওদিকে আনন্দকে ফিসফিস করে বলে যে আজকে যে কপালে কি আছে রে, আমাকে স্যার ভয় নাই। তো যাই হোক, শব্দ তো করা যাবে না, শব্দ হলে এখানে ঝামেলা আছে, এখানে যা কিছু হচ্ছে সবই অস্বাভাবিক, এখানে কৌশলে পালাতে হবে। তিন বন্ধু বুঝতে পারে আসলে তারা এক ভীষণ বিপদে পড়ে গেছে, তাদের উচিতই হয় নাই এই জায়গায় আসা, এখন উপায় একটা যে করে হোক পালাতে হবে। এসব ভাবতে ভাবতে ওরা খেয়াল করে লাশটা হা করে উঠল, আর হা করার সাথে সাথে তান্ত্রিক একটা পেরে সেই লাশের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। তান্ত্রিক এবার উচ্চস্বরে মন্ত্র পড়তে থাকে, ওই লাশটা সেই পেরেক চিবিয়ে খেতে থাকে। মনে হচ্ছে সে কোনো নরম হাড্ডি খাচ্ছে, পেরেক ভাঙার কর্মর শব্দ হচ্ছে। মাত্র 10 সেকেন্ডের মতো সময় একটা লোহার পেরেক চিবিয়ে খেয়ে ফেলে সেই লাশটা। চোখের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে ওরা একদম হতভম্ব হয়ে যায়। এভাবে একটা পেরেক খাওয়া শেষ হলে লাশটা আবার হা করে, সাথে সাথে তান্ত্রিক আর একটা পেরেক তার মুখের ভেতর পুরে দেয়। এভাবে একটার পর একটা পেরেক খেতে থাকে সেই লাশটা। তান্ত্রিক সবকিছু করলেও তার মন্ত্র পড়া কিন্তু বন্ধ করেনি। বেশ কিছু পেরেক খাবার পর হঠাৎ করে লাশটা অট্ট হাসি দিয়ে ওঠে, আর সেই হাসির শব্দে দিলীপ নিখিল আর আনন্দের আত্মা কেঁপে ওঠে। ভয়ঙ্কর এক হাসি ছিল। ফিলিসনাস একবার ফিল করুন, গহীন জঙ্গলের পাশে একটা লাশ নিয়ে একটা তান্ত্রিক তন্ত্র সাধনা করছে, সেই লাশ নড়াচড়া করছে, সেই লাশ লোহার পেরেক চিবিয়ে খাচ্ছে আর এভাবে হাসছে। এই দৃশ্য কি কারো সহ্য করার কথা? সে যত বড় সাহসী মানুষই হোক না কেন, দিলীপ তখন চিৎকার করে ওঠে আর ওইখান থেকে দেয় এক দৌড়। দিলীপের চিৎকার আর তার দৌড় দেয়া দেখে নিখিল আর আনন্দ বুঝতে পারে তান্ত্রিক বেড়া তো টের পেয়ে গেছে তারা এখানে আছে। কি আর করা, ওদিকে তারাও দিয়েছে দৌড়। ওরা তিনজন যে যেদিকে পারতেছে দিক বিদিক দৌড়াচ্ছে, কে যে কোন দিকে যাবে সেই খেয়াল তাদের নেই, মাথায় শুধু একটা জিনিসই কাজ করছে, এখান থেকে পালাতে হবে যদি প্রাণ বাঁচাতে চায়। দৌড়াতে দৌড়াতে একসময় আনন্দ খেয়াল করলো তার পিছু পিছু কেউ একজন আসছে, সে আবার চিৎকার করে বলে ওঠে, এই কে রে? পিছন থেকে নিখিল বলে, আমি নিখিল। তখন আনন্দ থেমে যায় আর নিখিল কাছে আসতে থাকে। তো কাছে আসার পর দেখে যে না, এটা আসলে নিখিলই, ভূত প্রেত কিছু না। তো দুজনে একে অন্যকে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে, দুজনে কাঁপছে ভয়ে। একটু স্বাভাবিক হলে নিখিল বলে, এই দিলীপ কোথায় রে? ওরা দিলীপকে ডাকতে থাকে কিন্তু দিলীপের কোনো সাড়া শব্দ তারা পায় না। ওরা দুজনেই দিলীপকে খুঁজতে থাকে, অনেক খুঁজে দিলীপকে তারা পায় না। শুধু ওই পুরনো বাড়ির দিকে যাওয়াটা বাকি ছিল, কিন্তু ওদিকে যাওয়ার সাহস কিন্তু ওরা পাচ্ছে না। ওরা বুঝতে পারে দিলীপ কোনো একটা বিপদে পড়েছে। ওরা সিদ্ধান্ত নেয় এখন বাড়িতে ফেরত যাবে আর সবাইকে ডেকে তুলবে আর সবকিছু খুলে বলবে। তারপর বাড়ির মানুষকে সাথে করে নিয়ে দিলীপকে খুঁজতে হবে। যা হয় হবে, মানুষজন যা বলে বলুক, মানুষজন যত খুশি মারধর দিক, কিন্তু যে করেই হোক তাদের বন্ধু দিলীপকে খুঁজে বের করতেই হবে। ওরা দেরি না করে প্রথমে দিলীপের বাড়িতে তার সবকিছু খুলে বলে। দিলীপের মা একথা শুনতে কান্নায় ভেঙে পড়ে। বাকিরা তো ওদের অনেক বকাঝকা করতে থাকে, কেউ লাঠি নিয়ে আসতে থাকে পিটাবে বলে। একজন বলে, সব বকাঝকা করার সময় এখন না, তাড়াতাড়ি চলো দিলীপকে খুঁজে বের করি। তারা আরো কিছু মানুষকে খবর দেয়। নিখিল আনন্দ ওদের সাথে দিলীপের পরিবারকেও সাথে নিয়ে, আর অনেক পুরুষ সদস্য ওখানে ছিল, কেউ মশাল জ্বালিয়েছিল, কেউ হারিকেন নিয়ে এসেছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তো তারা দিলীপকে খুঁজতে বের হয়। সবাই মিলে খুঁজতে খুঁজতে জঙ্গল ধরে সেই পরিত্যক্ত বাড়ির দিকে আসতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর দিলীপকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সেই বাড়ি থেকে 300-400 মিটার দূরে। ওখানে অজ্ঞান অবস্থায় সে পড়েছিল, তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। তারপর তারা সেই বাড়ির ভেতরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। দেখতে হবে আসলে কি হয়েছে ওখানে। যেভাবে সেই কাজ, সেই বাড়িতে গিয়ে তারা যে দেশ মানে যে দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখে তাদের সবার পিলে চমকে যায়। তারা দেখে সেই মেয়ের লাশটা সেভাবেই ওই গন্ডির মধ্যেই পড়ে আছে, মানে ওই বৃত্তের মধ্যে পড়ে আছে, আর তার পাশে উপর হয়ে শুয়ে আছে তান্ত্রিকের মৃত দেহ। কে যেন তান্ত্রিকের ঘাড় ভেঙে মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে রেখেছে, আর তার জিহ্বাটা প্রায় আধা বের হয়ে এসেছে, আর চোখ দুটো খোলা। দেখে বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখেছে তান্ত্রিক তার মৃত্যুর আগে, আর খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে এই ব্যাপারটা তো জানাজানি হয়ে যায়। ওই হাসপাতালে চাকরি করত একজন জানান যে ওই দিন সন্ধ্যায় একটা আত্মহত্যা করা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশটাকে পোস্টমর্টেম করে ওই মর্গে রাখা হয়েছিল পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তখনই ওই লাশটা ওখান থেকে চুরি হয়ে যায়। আর সেটা অনেক দামে ওই হসপিটালেরই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আর দুইজন স্টাফ এই তান্ত্রিকের কাছে বিক্রি করে, আর এরা তিনজন মিলে এই অপকর্মটা করেছিল। যাই হোক, এই ঘটনার পরে সেই গ্রামে বা হাসপাতালে যারা যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের সাথে কোনো আইনি ঝামেলা হয়েছিল কিনা বা কি কি ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেগুলো অজানা রয়ে গেছে। ঠাকুর স্যার এগুলো বলেননি, তবে মূল বিষয়টা তিনি স্টুডেন্টদেরকে বলেছিলেন, সেদিন তান্ত্রিক কি সাধনা করছিলেন আর কেনই বা তার এমন মৃত্যু হল। সেদিন তান্ত্রিক যেটা করছিল সেটাকে বলা হচ্ছে সব সাধনা, মৃত মানুষের মধ্যে একটা পিশাচকে আমন্ত্রণ করা। এই সাধনা শুধু একজন অভিজ্ঞ আর তন্ত্র শিক্ষায় সিদ্ধ কোনো অঘরী তান্ত্রিক করতে পারে। এই সাধনা করতে প্রয়োজন এমন একটা লাশ যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আর সেটা যদি কোনো মেয়ের লাশ হয় অবিবাহিত তাহলে আরো ভালো হয়। মূলত এরকম টাইপের লাশই এটা ছিল। আত্মহত্যা করা লাশ হলে এটার উপর যে পিশাচটা আসে সেই পিশাচটাও খুব শক্তিশালী হয়। এই সাধনা করতেও হয় অমাবস্যার রাতে। ঘটনাক্রমে ওই রাতটাও অমাবস্যার রাত ছিল। তান্ত্রিক যখন সবকিছু গুছিয়ে লাশের উপর বসে মন্ত্র পড়ছিল তখন ওই লাশের ভেতরে আসা পিশাচ ক্ষিপ্ত হয়। মূলত ওই পিশাচকে আহ্বান করছিল। শুরুতে তো ওই লাশের মধ্যে ছিল না। পিশাচ জানত যদি সে একবার ওই লাশের মধ্যে ঢোকে এবং তান্ত্রিক তার রিচুয়ালগুলো সম্পূর্ণ করতে পারে তাহলে সে ওই তান্ত্রিকের গোলাম হয়ে যাবে, তান্ত্রিক যা বলবে সেটাই করতে হবে। মূলত তাকে যখন আহ্বান করা হয় সে খুব রেগে ওদিকে আসছিল, যার কারণে ওই জায়গাটা নাকি অনেক গরম হয়ে গিয়েছিল। আর এই ধরনের পিশাচ যদি কোথাও রেগে কোথাও আসতে থাকে তখন নাকি এরকম ঝড় হয়, এই কারণে ওখানে ঝড় হচ্ছিল। ওই পিশাচটি ওই গন্ডির কাছে সে থেমে যায়, সে ওই গন্ডির ভেতরে প্রবেশ করতে পারছিল না। ওটা ছিল তন্ত্রমন্ত্র পড়ে বন্ধ করা একটা গন্ডি। তো যখন তান্ত্রিক দুটো মোমবাতি নিভিয়ে দেয় তখন ওই পিশাচটি ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। যখনই ওই পিশাচটি ভেতরে প্রবেশ করে তখন তান্ত্রিক কৌশলে তাকে আটকিয়ে ফেলে, আবার ওই মোমবাতি দুটো জ্বালিয়ে দেয়। মূলত গন্ডির ভেতরে দুটো চিহ্ন আঁকা ছিল, একটা ত্রিশূলের আর একটা হলো ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নের কাছে যখন ওই পিশাচটি আসে তখন ওই ত্রিশূল আঁকানো ওই জিনিসটা তন্ত্র বলে তাকে আঘাত করে, সেই আঘাতে ওই পিশাচটি দুর্বল হয়ে যায়। এই সুযোগে তাকে ওই মেয়ের লাশের ভেতরে ঢুকতে তান্ত্রিক বাধ্য করে, আর বাধ্য করেছিল যখন সে বাধ্য হয়ে ঢুকেছিল তখন ওই লাশের ভেতর তাকে বন্দী করে ফেলে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু তান্ত্রিকের মন্ত্র জালে এসে ফেসে যায়। আর ওই পেরেকগুলো ছিল মন্ত্র পড়া পেরেক, যেটা খাইয়ে ওই পিশাচকে বসে আনছিল। হঠাৎ করে এই সব সাধনা ভঙ্গ হয় যখন এই দিলীপ ভয়ে চিৎকার দেয়। যখন চিৎকার দেয় তখন তান্ত্রিক ঘাবড়ে যায়, আর তখনই তার মন্ত্র পড়া থেমে যায়, আবার এলোমেলো মন্ত্র বলে ফেলে। আর এই ভুলের কারণেই ওই মেয়ের ভেতরের থাকা ওই পিশাচটি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়, আর ওই অবস্থাতেই তান্ত্রিককে সে মেরে ফেলে। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাটা ঘটে যায়। তান্ত্রিকও জানতো না বাইরে কে চিৎকার দিল, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগে, কোনো প্রতিরোধ সৃষ্টি করার আগে ওই পিশাচটি তাকে মেরে ফেলে। আর পিশাচটি তাকে মেরে ফেলার সাথে সাথে তার যাবতীয় বন্ধনই ছিন্ন হয়ে যায়, আর ওই পিশাচটিও মুক্ত হয়ে ওখান থেকে চলে যায়। যেহেতু মেয়েটা আত্মহত্যা করেছিল, আর আত্মহত্যাকারী কোনো লাশের মধ্যে এই টাইপের কোনো পিশাচ যদি ঢুকে যায়, ওই পিশাচকে দিয়ে হেন কোনো কাজ নাই যেটা করানো যায় না। আর এই টাইপের যে পিশাচগুলো আত্মহত্যাকারী লাশের মধ্যে ঢোকে, এগুলো এমনিতে অনেক শক্তিশালী হয়। তো তান্ত্রিকরা, বিশেষ করে অঘরী তান্ত্রিকরা, এই পিশাচটা হর হামেশাই করে থাকে। আর এই ধরনের পিশাচ সাধনা বা সব সাধনাটা অনেক জায়গায় প্রচলিত আছে। অনেকেই আফ্রিকা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের পিশাচ সাধনা করে থাকে, যেটা আর একটা নাম সব সাধনা। সব মানে মৃতদেহ, মৃতদেহের উপর সাধনা করে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই টাইপের পিশাচ সাধনার ঘটনা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। এই পদ্ধতিটা অনেকটাই একই রকম যারা এই পদ্ধতিতে সাধনা করে আর কি। তো অঘরী যারা তান্ত্রিক, যাদের জীবনের একটা সিংহভাগ সময় এই সাধনার পিছনে দিয়ে থাকেন, তারা পিশাচকে নিয়ন্ত্রণ করে পিশাচকে দিয়ে বিভিন্ন অসাধ্যকে সাধন করার চেষ্টা করেন। অন্য তান্ত্রিকরাও পারে, তবে অঘরী তান্ত্রিকরা, তারা যেহেতু বিয়ে শাদী করে না, সংসার থেকে বিচ্যুত হয়ে এক মনে এই পিশাচ নিয়ন্ত্রণ করার কাজ করে, যার কারণে ওদের এই ব্ল্যাক ম্যাজিক বা পিশাচ সিদ্ধি লাভে তাদের জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঠাকুর স্যার ক্লাসে বলেছিলেন, তো এটি ছিল ঘটনা। এরপরে আর কি হয়েছিল ওই গ্রামে আর কিছু বলা যায় না বা জানাও যায় না, উনি এতটুকুই বলেছিলেন। আর এই তথ্যটি মূলত আমাদেরকে এই মেহেদী হাসান ভাই ঘটনাকারে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, এই যে এই টাইপের সাধনা করা, আমরা মনে করি পিশাচ সাধনা খারাপ, কিন্তু জিন সাধনা ভালো। দোয়া দুরুদ পড়ে, সুরা জিন পড়ে জিনকে যদি বশীভূত করা যায়, জিনকে দিয়ে অনেক কাজ করানো যাবে। প্রিয় লিসেনার্স, মনে রাখবেন, জিনকে বশীভূত করা সুস্পষ্ট হারাম। কোন স্বাধীন প্রাণীকে এভাবে বশীভূত করা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। কারণ জিনকে নিয়ন্ত্রণ করা বা জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুধু করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ ক্ষমতাটা দান করেছিলেন। এরপর অন্য কারো জন্য এটা জায়েজ ছিল না, একজনের জন্য জায়েজ ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু উনি আল্লাহর কাছে, যেহেতু সুলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার পরে এই ক্ষমতা যেন আর কাউকে না দেওয়া হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাম চাইলে এটা করতে পারতেন, কিন্তু একবার উনি কিছু জিনকে আটক করে ফেলেন, কারণ তার সালাতে বিরক্ত করছিল। তখন উনি জিনদেরকে বলেছিলেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে দোয়া না করতেন, তাহলে তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়তাম। তাহলে বোঝেন প্রিয় লিসেনার্স, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ক্ষমতা থাকার পরও জিনদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাই, তাদেরকে বন্দী করার পরও ছেড়ে দিয়েছিলেন, আটকে রেখেছিলেন তাদেরকে কিছু সময়ের জন্য মাত্র, তারপর ছেড়ে দিয়েছিলেন। কারণ এই জিনিসটা করার এখতিয়ার কারো নেই। তাহলে বুঝতেই পারছেন যে আমরা এই যে বিভিন্ন সময় শুনি যে অমুকে জিন পালে, তমুকে জিন সাধনা করে, তিনি একজন বিশাল বড় হুজুর, এইটা কোনো বুজুর্গি না। হ্যাঁ, কারো আমলের কারণে জিন যদি আসে তার কাছে, এসে যদি বলে হুজুর আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে চাই, আপনার খেদমতে আমি থাকতে চাই, যদি কখনো প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি খুশি মনে আপনার কোনো কাজ করে দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে, তখন শুধু জিনের ইচ্ছায় যদি কোনো কাজ স্বেচ্ছায় করে, এই বিষয়টা ব্যতীত কোনোভাবেই জিনকে তলব করে তাকে দিয়ে কাজ করানো তার ইচ্ছার বিরুদ্ধে কোনোভাবেই এটা জায়েজ নাই। অথচ আমরা কিন্তু হর হামেশাই আশেপাশে বিভিন্ন মানুষের এটা দেখি, তাদেরকে দেখে আমরা বিশাল বুজুর্গ মনে করি, কিন্তু সুস্পষ্ট এটা যে হারাম কাজ করছেন এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। যারা সত্যিকারের বুজুর্গ লোক তারা কখনো এই কাজটা করবেন না, তাদের কাছে এমনিতেই জিন আসে দোয়া নেয়ার জন্য, তাদের শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তাদের ছাত্র হিসাবে থাকার জন্য, তাদের খেদমতে থাকার জন্য। এই বিষয়টার সাথে কিন্তু আবার আপনারা জিন সাধনা করে জিনকে বশীভূত করার বিষয়টা গুলিয়ে ফেলবেন না। এই জন্য কোনো ব্যক্তির জন্যই জিন সাধনা করে জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে হারাম। আমরা কেউ এই কাজটি করার কথা চিন্তাও করব না। এর পরিণতিও কিন্তু ভালো না, দুনিয়াতেও ভালো না, আখিরাতেও ভালো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 90 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, 72 লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি দেশের বাইরের একটি ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শাহেদ। উনি সৌদি আরবের জেদ্দা শহরে আছেন, উনি একজন স্টুডেন্ট, উনার পরিবার সহ উনি ওখানে রয়েছেন। উনি কিছুদিন আগে পরিবারের সদস্যদের সাথে সৌদি আরবের একটা প্রাচীন শহর যেটি মদিনাতে, সেই শহরের নাম হচ্ছে খাইবার। খাইবার শহরটা কিন্তু ইসলামের ইতিহাসেও গুরুত্বপূর্ণ একটা জায়গা। সপ্তম হিজরিতে বা 628 সালে খাইবারে যুদ্ধ হয়েছিল, এই সেই খাইবার। জেদ্দা থেকে খাইবার যেতে ওনাদের প্রায় 9-10 ঘন্টার মতো সময় লেগেছিল সড়ক পথে। তো খাইবার শহরটি দেখতে খুব সুন্দর বলা চলে। আর এই শহরটি সৌদি আরবের মূলত একটা গ্রাম অঞ্চলের মতো, সেখানে বড় ধরনের বিল্ডিং বা দোকানপাট কম। আর এই খাইবার স্থানীয় মানুষেরা বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল, আর যেখানে তারা কৃষি কাজ করে সেই জায়গাতে আরবিতে, মানে সেই জায়গাগুলোকে আরবিতে বলা হয় মাজরা। তো শহরটা ঘুরে দেখার পর ওনারা সিদ্ধান্ত নেন যে ওনারা মাজরায় ঘুরতে যাবেন, যেখানে ক্ষেত খামারের কাজ করা হয়। আসলে ওখানে ক্ষেত খামার গুলো শহরের মধ্যে থাকে না, তো আর সৌদি আরবের মতো এরকম রুক্ষ জায়গায় ক্ষেত খামার খুব একটা দেখা যায় না, এই জন্য মানুষের অনেক আগ্রহ থাকে এই মাজরাগুলোতে ঘুরতে যাওয়া। তো ওনারা দেখতে পেলেন যে প্রত্যেকটা মাজরায় একজন বা দুজন করে কর্মচারী থাকেন, আর তাদের থাকার জন্য ছোট্ট একটি ঘর বানানো থাকে ওই মাজরার পাশেই। তো সৌভাগ্যবশত ওনারা যে মাজরায় গিয়েছিলেন সেই মাজরার কর্মচারী আবার একজন বাংলাদেশী ছিলেন। তো ওই মাজরাটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধানে এলো, তারপর সবাই ওই মাজরার পাশে থাকা সেই ছোট্ট ঘরে গেলেন কিছুক্ষণ থাকার জন্য। তো মাজরার সেই কর্মচারীকে দেখে এই শাহেদ ভাইয়ের বাবা বলে উঠলেন, এত বড় জায়গায় আপনি একা থাকেন, আপনার কি ভয়টাই করে না? তো ওই কর্মচারী হেসে বললেন যে ভাই, আমি 18 বছর ধরে এখানে কাজ করতেছি, কিসের ভয়? আমার কোনো ভয় টয় নাই, এখানে ওরকম ভয়ের কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। তবে বিভিন্ন কথা প্রসঙ্গে একটি ঘটনা উনি সকলের সামনে উপস্থাপন করেন, সেটা হলো যে ওই যে ওখানে থাকা যে ভদ্রলোক, ওই মাঝরাতে যিনি থাকেন, তো 4-5 বছর আগে ওনার সাথে একজন সোমালিয়ান লোক কাজ করতেন, তার নাম ছিল আব্দুল আলী। তো এই আব্দুল আলী একটি ঘটনা বলেছিলেন যেটা তার নিজের আপন চাচাতো বোনের সাথে ঘটেছিল। তো উনি যখন সোমালিয়াতে ছিলেন তখন ওনাদের পরিবারের, ওনার নিজের পরিবার বলেন বা ওনার চাচার পরিবার বলেন, ওনাদের অবস্থা খুব খারাপ ছিল। আর সোমালিয়া তো এমনিতেই একটা ব্যাকওয়ার্ড একটা জায়গা, অর্থনীতি বলেন বা অন্যান্য বিষয় বলেন, এটা আসলে ব্যাকওয়ার্ড একটাই জায়গা। আর সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপনও অনেক কষ্টে করতে হয়, আর্থিক দৈন্যদশা প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই রয়েছে। মাঝে মাঝে সোমালিয়াতে কিন্তু নীরব দুর্ভিক্ষ লাগে, বিশ্ববাসী জানতেও পারে না কত মানুষ মারা যায়, কত গবাদি পশু মারা যায়। যাই হোক, ওনাদের ওইখানে ওরকম অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা, একবেলা খেলে আর একবেলা না খেয়ে থাকতে হতো। এরপরও এই যে আব্দুল আলী ভাইয়ের বাবা কখনোই কোনো হারাম উপার্জন করেন নাই, সবসময় হালাল উপার্জন করেছেন, পরহেজগার মানুষ ছিলেন। আর ওনার বাবার শুধু এক ভাই ছিল, সেই চাচাও আবার খুব ধার্মিক ছিল, পরহেজগার মানুষ ছিলেন। কিন্তু সেই চাচার মেয়ে, তার নাম ছিল হচ্ছে হুদু, সে মোটেও ধার্মিক ছিল না, সে খুবই অর্থলোভী ছিল। আর এই অর্থের লোভে পড়ে সে ব্ল্যাক ম্যাজিকের পথ বেছে নিয়েছিল তার উপার্জনের মাধ্যম হিসেবে। তো যখন এই আব্দুল আলীর চাচা যখন জানতে পারল যে হুদু এই কাজ করছে, তখন হুদুকে ঘর থেকে বের করে দিল। হুদু এরপর রাগে ক্ষোভে কষ্টে আরো হিংস্র হয়ে ওঠে। কিন্তু এই হুদু কিন্তু কখনোই কুফুরি কালাম বা এই ব্ল্যাক ম্যাজিকের পথ ছাড়েনি। এভাবে দিন যেতে থাকে, বছরের পর বছর চলে যায়। একদিন কি হয়, হঠাৎ এই যে হুদুর ছোট ভাই মানে এই আব্দুল আলীর চাচাতো ভাই, এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায় না। খোঁজা খোঁজের এক মাস পর আশা ছেড়ে দেয়া হয়। সবাই ধরেই নিয়েছিল বাচ্চা ছেলেটি মারা গেছে। সোমালিয়াতে তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, জাতিগত বিভিন্ন দাঙ্গা হয় সেখানে, তারপর সেখানকার আইন শৃঙ্খলার অবস্থা তো খুব বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো মানুষ মানুষকে মেরে ফেলে এমন একটা অবস্থা। অনেকে বিভিন্ন বাচ্চাদেরকে ধরে নিয়ে সোমালিয়ান যে সমস্ত জলদস্যু থেকে শুরু করে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীতে কাজে লাগিয়ে দেয় জোরপূর্বক, আর ফেরত আসার উপায় থাকে না, সেখানে যুদ্ধে মারা যায়। তো ওরা ধরে নিয়েছিলেন যে এরকম কিছুই হয়তো বা হয়েছে। তো ছেলেটি নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর হুদু বাড়িতে ফেরত আসে। দীর্ঘ চার বছর পর, মানে ছেলেটি নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর হলেও সে প্রায় চার বছর পর নিজ বাড়িতে ফেরত এসেছে। কিন্তু হুদুকে দেখে কোনো উপায় নাই তাকে চেনার। তার পরনে ছিল দামি দামি পোশাক, শরীরে দামি দামি গহনা, তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ধনী পরিবারের কোনো সন্তান। তার এই অবস্থা দেখে তো ঘরের লোকজন তাকে নানান প্রশ্ন করা শুরু করে দেয়। হুদু একে একে সব বলতে থাকে যে তোমরা যখন আমাকে ঘর থেকে বের করে দাও, আমি শহর থেকে অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমি এক বড় তান্ত্রিকের সন্ধান পাই। আমি তো টুকটাক ব্ল্যাক ম্যাজিকের কাজ শিখেছিলাম, আর সেই তান্ত্রিকের বাড়িতে থেকে আমি দীক্ষা লাভ করি, আর এরপরে আমি বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের কাজ করি। এই দেখো আমার কত টাকা, আমার টাকা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, তোমরা চলো আমার সাথে, এত কষ্টের জীবন আর দরকার নাই, আমি অনেক টাকার মালিক, আরামায়েশে বাকি জীবন থাকবা। হুদুর এসব কথা শুনে হুদুর মা বলল, দরকার হলে আমরা না খেয়ে মারা যাব, কিন্তু তোর এই অভিশপ্ত সম্পদের কানা করিও আমরা ভোগ করব না। এ কথা শুনে হুদু রাগে ঘর থেকে বের হয়ে যায়। সে কোথায় চলে গিয়েছে কেউ জানে না, তাকে কেউ খোঁজ করার চেষ্টাও করেনি। এভাবে কেটে যায় আরো চারটি বছর। একদিন হুদুর মা মারা যান, পরিবারে নেমে এলো শোকের ছায়া। একটা সন্তান কতটা নিষ্ঠুর হলে তার মাকে শেষবারের মতো দেখতে এলো না, আসলে তার কাছে খবর যাই নাই হয়তো, এই জন্য দেখতে আসে নাই। কয়েক মাস পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিকভাবে চলতে থাকে। হঠাৎ কেউ একজন খবর নিয়ে এলো যে হুদু খুব অসুস্থ, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এই খবর পেয়ে এই যে আব্দুল আলী, ওনার বাবা, তারপর ওনার চাচা মানে হুদুর বাবা যিনি, এরা সবাই সেই লোকের সাথে তার দেখানোর ঠিকানা নিয়ে হুদুর বাসায় যায়। দূর থেকে হুদুর বাড়ি দেখে মনে হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদ হবে। ভেতরে ঢুকতে ওনারা একটু শঙ্কিতই ছিলেন যে আসলে কি এটা হুদুর বাড়ি। তাই হোক তারা ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে বিশাল বড় বড় রুম, কিন্তু একটা ছোট্ট রুমের এক কোণায় হুদু পড়ে আছে। তাকে দেখেই মনেই হচ্ছিল না এই সেই কোটি কোটি টাকার মালিক হুদু। আজকে তার কি ভয়ানক অবস্থা, কোথায় তার কোটি কোটি টাকা? তার শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে। অবস্থা এমন ছিল, মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীর যেভাবে নষ্ট হয়ে যায়, পোকায় ধরে যায়, হুদুর শরীরও ঠিক একইভাবে নষ্ট হয়েছে। শরীরে পোকা জন্ম নিয়েছে, শরীরে পোকাগুলা কিলবিল করছে, আর সেই পোকাগুলো যখন কামড় দিচ্ছিল হুদু যন্ত্রণায় চিৎকার করছিল। হুদুর এই অবস্থা দেখে হুদুর বাবা কান্নায় ভেঙে পড়ে। হুদুর চিৎকার করে বলছিল, বাবা আমাকে বাঁচাও। এমন অবস্থা কি করা যায়? কিন্তু হুদুর বাবা জানতেন হুদু যেহেতু ব্ল্যাক ম্যাজিকের পথ বেছে নিয়েছিল, এটা কোনো ডাক্তারি বিদ্যায় ভালো হবে না। দেরি না করে উনি মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব এসে খুব ভালো মতো হুদুকে পর্যবেক্ষণ করেন, তারপর এক সপ্তাহ সময় নেন বিষয়টা বুঝার জন্য। এই একটা সপ্তাহ এই যে আব্দুল আলী ওনার বাবা, তারপর হুদুর বাবা কি যে কষ্টে কাটিয়েছেন বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা সেকেন্ডে হুদুর চিৎকার, ভয়ঙ্কর চিৎকার, যা সহ্য করার মতো না। মনে হচ্ছিল হুদুর দুনিয়া থেকেই জাহান্নামের শাস্তি পাচ্ছে। কোথায় তার ক্ষমতা, কত মানুষ তার কাছে আসতো কাজের জন্য, কোথায় সেই লোকগুলো, কোথায় তার কোটি কোটি টাকার সম্পদ, কোন সম্পদ গহনাই তো এখন কাজে লাগছে না, কোনো কিছু দিয়ে তো তাকে সুস্থ করা যাচ্ছে না। অষ্টম দিনে মানে আট নম্বর দিনে হুদু এই পৃথিবীর মায়া ত্যাগ করে। ওনাদের পরিবার সবাই এবং আরো কিছু লোকজন মিলে হুদুকে দাফন করতে নিয়ে যায়। হুদুর শরীরটা যখন খাটিয়াতে তোলা হয় এবং খাটিয়া যখন কাঁধে তোলা হয়, মনে হচ্ছিল ভয়ানক ওজনের কোন একটা বস্তু তারা কাঁধে তুলেছে। অথচ হুদু শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল, ২০ কেজি ওজনও হবে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, আর খাটিয়ার ওজনও ছিল খুব হালকা। তাহলে এত ওজন কিভাবে হল? যাই হোক, হুদুকে কবরে শোয়ানো হয়, দাফন কাফন করা হয়, এরপর সবাই ওখান থেকে চলে আসে। ইমাম সাহেব কিছু কথা বলতে চান হুদুর পরিবারের যারা সদস্য ছিল তাদের সাথে। তো কথাগুলো এমন ছিল যে এই যে ইমাম সাহেব, উনি ওনার জিনদেরকে দিয়ে অনেক কষ্ট করে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছেন। সব তথ্য সংগ্রহ করতে পারেননি, তবে মৌলিক কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। উনি বলেন যে আপনার মেয়ে হুদু খুবই ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী ছিল, এবং তার যে কোনো কালো জাদু বাস্তবায়ন করার জন্য সরাসরি ইফরিত শ্রেণীর জিনের সাথে তার চুক্তি হয়েছিল। ইফরিত শ্রেণীর জিন, জিন জাতির মধ্যে সবচাইতে শক্তিশালী এবং দুষ্ট প্রকৃতির। এই ইফরিতের সঙ্গে তার চুক্তিটা এমন ছিল যে এই হুদু দুনিয়াতে যা চায় সবই পাবে, কিন্তু তার বদলে হুদুকে তার প্রিয় মানুষকে বলি দিতে হবে, যে কোনো একজনকে। তখন ইমাম সাহেব বলেন, আপনাদের কি মনে আছে আপনাদের বাড়ি থেকে একটা ছোট্ট ছেলে হারিয়ে গিয়েছিল? সেই ছেলেটি ছিল হুদুর ছোট ভাই। আসলে সে হারিয়ে যায়নি, সে বলি শিকার হয়েছে নিজের বোনের কারণে। এই হুদু তার নিজের ছোট ভাইকে এই ইফরিদের কথা মেনে নিয়ে সুকৌশলে তাকে বাড়ি থেকে নিয়ে এসে বলি দিয়েছে। আর এই বলি দেওয়ার পর তার জীবনে শুধু সফলতা আর সফলতা। আর এই ইফরিত জিনটি ছিল অত্যন্ত চালাক। একদিন অমাবস্যার রাতে ইফরিত এসে হুদুকে দেখা দেয় এবং বলে, হুদু যা যা চেয়েছে সবই তো তাকে দিয়েছে, এখন আরো একটা জিনিস হুদুকে দিতে হবে। তখন নাকি হুদু বলে, তোমার তো যে চাওয়া ছিল সেটা আমি দিয়েছি। তখন বলে, না আরো একটা চাওয়া আছে দিতে হবে। বলে, কি সেটা চাওয়া? বলে, এবার তোমার জীবনকে দিতে হবে। এটা শুনে হুদু খুব ক্ষিপ্ত হয়। বলে, আমার জীবন দিয়ে দেব মানে? তুমি অন্য কিছু চাও? কিন্তু বলে ওই জিনটা, বলে, না তোমার জীবনটাই আমার প্রয়োজন। তখন হুদুর সাথে তার বাকবিতণ্ডা হয় এবং খুব ক্ষিপ্ত হয়ে ওই জিনটি ওখান থেকে চলে যায় এবং হুদুকে মেরে ফেলার হুমকিও দিয়ে যায়। এই ইফরিত জিনটা এত সহজে কাউকে নাকি মারে না, সে এই হুদুকে তিলে তিলে মেরে কষ্ট দিয়েছে। এই মেয়েটি জীবিত থেকে মৃতদের মতো তার শরীর পচে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বাইরে ভেতরে সব জায়গায় পচে গিয়েছিল, তাও তবুও তার জীবনটা বের হচ্ছিল না, শরীরে পোকা ধরে গিয়েছিল। এভাবেই এই মেয়েটি শেষ হয়ে যায়। মূলত এই ইফরিদের তথ্যটা নেয়া অত্যন্ত কঠিন ব্যাপার ছিল, যার কারণে সাত দিন অতিবাহিত হয়ে গিয়েছিল আর অষ্টম দিনে হুদু মারাও গিয়েছিল। তো এগুলো বলে হুদু চলে যান। তার কথা শুনে সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ল যে আসলে কি করেছে হুদু। হুদুর জন্য দোয়া করা ছাড়া আর তো কোনো উপায় নাই, আল্লাহ যদি তাকে ক্ষমা করেন। হুদুর বাড়িটা ওরকম ছিল, ওনারা কিছুদিন ওই বাড়িতে ছিলেন। তো এই আব্দুল আলীর চাচা মানে হুদুর বাবা একদিন মাগরিবের আজানের কিছুক্ষণ আগে গিয়েছিলেন হুদুর কবর জিয়ারত করতে। হুদুর কবরটা যেখানে দিয়ে মানে দিয়েছিলেন তারা, আশেপাশে আর কোনো কবর ছিল না, জায়গাটা খুব নির্জন ছিল, ওখানে লোকজন খুব যায়ও না, আর ওখানে লোকজন তো বেশি থাকেও না, অনেক কম মানুষ থাকে, অনেক দূরে দূরে এক একটা বাড়ি আর কি। তো হুদুর কবরের কাছে গিয়ে হুদুর বাবা রক্তহীন হয়ে যায়। তিনি দেখতে পান তার মেয়ের লাশটি মাথা থেকে কোমর পর্যন্ত কবরের বাইরে বেরিয়ে আছে। হুদুর বাবা কান্নায় ভেঙে পড়েন, চিৎকার করে আল্লাহর কাছে বলতে লাগেন যে ইয়া আল্লাহ, আমার মেয়ের গুনাহগুলা তুমি আমার উপর দিয়ে দাও, তাও আমার মেয়েকে ক্ষমা করে দাও। পৃথিবীতে শুধু বাবা মাই তার সন্তানের জন্য এমন কথাটি বলতে পারেন। এরপর আরো লোকদেরকে ডাকা হয়, আবার লাশটি কবর থেকে তোলা হয়, আবার হুদুকে নতুন করে জানাজা দিয়ে দাফন করা হয়। এরপর স্বাভাবিক হয়ে যায় সবকিছু। এভাবেই হুদুর জীবন শেষ হয় আর হুদু নিজের জীবন দিয়ে পৃথিবীবাসীর জন্য রেখে যান এক অনন্য শিক্ষা। আর সেই শিক্ষা হচ্ছে যে জিনদের সাথে চুক্তি করে জিনদেরকে দিয়ে অনেক কিছু পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে ওই জিন আপনাকেই চেয়ে বসবে, আপনার জীবন নিয়ে নেবে, তখন সবকিছু পড়ে থাকবে। আর দিতে না চাইলে ভয়ানক বিপদ। আর জিন যদি আপনার জীবন নাও নেয়, মালাকুল মউত, আল্লাহর নির্দেশে তো আপনাকে ছাড়বে না, আর সেই মৃত্যুটা অনেক কঠিন ভাবে হবে। দুনিয়া আখিরাত সব জায়গায় ভয়ানক আজাব অপেক্ষা করছে। পবিত্র কোরআনে আল্লাহ তো বলেই দিয়েছেন, যিনি জাদুবিদ্যার আশ্রয় নেবেন তার আখিরাতে তার কোনো অংশই নাই। আমরা না বুঝেও কিন্তু জাদুটনার আশ্রয় নিচ্ছি প্রতিনিয়ত। পরীক্ষায় পাশ করব, হুজুরের কাছে গিয়ে বললাম বা কোন তান্ত্রিকের কাছে গিয়ে বললাম পরীক্ষায় পাশ করিয়ে দেন। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, তাবিজ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে। কোনো একটা ছেলে বা মেয়ে একে অন্যের প্রেমে পড়েছে, দুজনের কেউ একজন হয়তো বা মেনে নিচ্ছে না বা সে তাকে পছন্দ করছে না, মেয়ে চলে গিয়েছে তান্ত্রিকের কাছে অথবা ছেলে চলে গিয়েছে তান্ত্রিকের কাছে, আমার মনের মানুষকে চাই, এর পরিণতিটা কি হবে আমরা কিন্তু কেউ ভেবে দেখি না। সাময়িকভাবে কিছু একটা হতে পারে, কিন্তু এর পরিণতি ভালো না। দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে গেল। কিন্তু এরপর ছোটখাটো অসুবিধায় তো আমরা হর হামেশাই তান্ত্রিক, কবিরাজ, পীর, ফকির এদের কাছে যাচ্ছি। আমরা কি জানি যে উনি কোন পদ্ধতিতে আমাদেরকে ট্রিটমেন্ট করছেন? উনি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে যে করছেন না, আমরা তো বড় বড় দাড়ি পাগড়ি দেখেই ভক্তিতে গদগদ হয়ে যাচ্ছি যে আল্লাহর একজন কামেল বুজুর্গ ব্যক্তি তিনি, কিন্তু উনি কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট করে আপনাকে ভালো করলেন এটা কিন্তু উনি আমাদেরকে বলেন না। অনেক ট্রিটমেন্ট গোপন রাখেন, আল্লাহর নাম নেন, খুব ভালো ভালো কথা বলেন, আমরা তো মনে করছি আল্লাহর কালাম দিয়ে করছেন, কিন্তু আপনারা বা আমরা কি ভেতরে গিয়ে দেখার সুযোগ আছে উনি আসলে কি কাজটা করেছেন? এই জন্য বি কেয়ারফুল প্রিয় লিসেনার্স, ভরসা আল্লাহর উপর থাকবে। আল্লাহর ইচ্ছা হয়েছে বলেই ব্ল্যাক ম্যাজিক আমার উপর কাজ করেছে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন ব্ল্যাক ম্যাজিক কাজ করতো না, আর আল্লাহ যখন ইচ্ছা করবেন এই ব্ল্যাক ম্যাজিকের কাজও বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ভরসা আল্লাহর উপর থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে, বদনজর থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে। আর সর্বাবস্থা আল্লাহর উপর ইকিন রেখে, বিশ্বাস রেখে তার কাছে সাহায্য চাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সেই ইমানি শক্তি আমাদেরকে দান করেন। তা না হলে আমরা একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আখিরাতের ভয়ানক বিপদে পড়ে যাব। তারপর জাদুটনা হলে শরিয়া সম্মত রুকিয়া রয়েছে, সেগুলো তো করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় লিসেনার্স, খুব সাবধান, হুদু কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকলো। আমি জানি না ঘটনা আপনাদের কতটুকু ভয় লেগেছে, কিন্তু শিক্ষণীয় ঘটনা প্রচারে আমাদের আফনান দহর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সর্বদা বদ্ধপরিকর। আমরা নিছক বিনোদনের জন্য এই চ্যানেলটা আপনাদের সামনে উপস্থাপন করছি না প্রতিনিয়ত। ঘটনাগুলোর মাধ্যমে ভয় এবং শিক্ষা যেন থাকে, সেটাও আপনাদের কাছে পৌঁছে দেয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা এখন চলে যাব আমাদের এবারের 90 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 90 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ নয়ন মিয়া। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নে। সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি উল্লেখ করেননি, আর ঘটনাটি ওনার নিজের সঙ্গেই ঘটে যাওয়া ঘটনা। উনি একই সাথে দুটি দেশে কাজ করেন, সৌদি আরব এবং কুয়েতে। মূলত ওনার কফিল বা মালিক দুই দেশের নাগরিক হওয়ায় মাসে 15 দিন সৌদি আরব, 15 দিন কুয়েতে ওই মালিকের ফার্ম হাউস পরিচালনা করতে হয় এই নয়ন মিয়া ভাইকে। মাত্র দেড় বছরে উনি ওনার কফিল বা মালিকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হন, যার কারণে উনি একজন সাধারণ কর্মচারী থেকে এখন ফোরম্যানের দায়িত্ব পালন করছেন। যাই হোক, আমরা এবার মূল ঘটনাতে আসি। ওনারা তিন ভাই, এর মধ্যে উনি পরিবারের বড় এবং পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। ওনার বাবা একজন হার্টের রোগী, যার কারণে ওনার বাবা হাঁটাচলা ছাড়া তেমন কোনো কাজকর্ম করতেই পারেন না। এই কারণে পরিবারের সমস্ত দায়িত্ব নেমে আসে ওনার কাঁধে। সেসময় ওনার বয়স মাত্র 17 বছর। কোন রকম এসএসসি পরীক্ষা দিয়ে লেখাপড়া ওখানেই সমাপ্ত করেন। হাতের কোনো কাজ জানা না থাকায় পড়ে যান এক মহাবিপদে। এক পর্যায়ে বাধ্য হয়ে ওনাদের দুটো গরু বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে একটি নতুন গ্যাস চালিত সিএনজি কিনে ফেলেন। 2019 সালের শুরুর দিকে সিএনজি নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়েন। উদ্দেশ্য একটাই, ওনার পরিবারকে অভাবের ছোবল থেকে রক্ষা করা। এরপরে করোনার প্রভাব চলে আসলে কিছুটা অসুবিধা হয়েছিল, তবে তেমন কোনো অসুবিধায় ওনাদেরকে পড়তে হয়নি। 2021 সালের মাঝামাঝি পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। 2021 সালের জুন মাসের কোনো একদিন ঘটে যায় দুঃখজনক এক ভয়ঙ্কর ঘটনা। ওনাদের রৌমারী উপজেলা থেকে বক্সিগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর এগুলোর উদ্দেশ্যে সিএনজি প্রাইভেট কার বাস সবসময় চলাচল করে। প্রতিদিনের মতো সেদিনও উনি সিএনজি স্ট্যান্ডে যান, গাড়িতে 5 জন যাত্রী নিয়ে দুপুর 12টা নাগাদ শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর হওয়ায় সে সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। শেরপুর অনেক দূরের পথ, রৌমারী থেকে শেরপুর যেতে হবে এবং যাত্রী নিয়ে আবার রিটার্ন রৌমারীতে ফেরত আসতে হবে। আসা যাওয়া 300 কিলোমিটারের মতো রাস্তা। সে কথা ভেবে উনি ওনার গাড়ির স্পিড তুলেছিলেন 120 কিলোমিটার বা তার উপরে বা কাছাকাছি আর কি। স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে দড়িপাড়া নামক একটা জায়গায় ওনারা প্রবেশ করেন। তো ওখানে আসল গ্রামের নামটা বলা হয়নি আর কি, বলেননি সঙ্গত কারণে। তো গাড়ি ছুটে চলছে আপন গতিতে। এদিকে কি হয়েছে, এক বৃদ্ধ লোক রাস্তার পাশে একটা গাছে উঠেছে গাছের শুকনো ডাল সংগ্রহের জন্য। ওই বৃদ্ধ লোকটির নাম হচ্ছে জলিল উদ্দিন। এমন সময় হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি মানে ওই জলিল চাচা গাছ থেকে পাকা রাস্তার উপর ঠাস করে পড়ে যান। ওই সময়ে ওনার গাড়ির স্পিড 120-এর মতো ছিল। উনি ওই সময় ব্রেক করলেও গাড়িটা যেহেতু গতিতে ছিল ঠিক জায়গায় ব্রেক হয়নি। এই নয়ন মিয়া ভাইয়ের গাড়ির ডান চাকা এই জলিল চাচার পেটের উপর দিয়ে চলে যায়। যেহেতু গাড়ির ভিতরে যাত্রী ছিল, গাড়ির ওয়েটও বেশি ছিল, যার ফলে এই জলিল চাচার পেট ফেটে একটা জায়গা দিয়ে কিছুটা নাড়িভুড়ি বের হয়ে এসেছিল। তো এই ঘটনা ঘটলেও এই জলিল চাচা তখনও বেঁচে ছিলেন এবং রাস্তার উপর ছটফট করছিলেন। তখন নয়ন মিয়া উনি ওখান থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না করে উনি ওখানে গাড়ি ব্রেক করেন এবং ভয়ে ভয়ে ওই জলিল চাচার কাছে ছুটে যান। ততক্ষণ আশপাশ থেকে লোকজনও ছুটে আসছে, কেউ কেউ তো ওনাকে মারার জন্য উদ্যত হলে অন্যরা তাদেরকে থামিয়ে দেয়। লোকজন জলিল উদ্দিন চাচাকে ধরাধরি করে ওনার গাড়িতেই তুলে দেয়। এই জলিল চাচার বড় ছেলের নাম ছিল নুরুল আমিন। এই নুরুল আমিন এবং তার এক প্রতিবেশী ওনার গাড়িতে উঠে বসেন, দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে যান সবাই। তো এই নয়ন মিয়া উনিও সাথে সাথে গাড়ি ইউটার্ন নিয়ে রৌমারী সদর হসপিটালের দিকে রওনা দেন। গাড়ি ছুটছে ফুল স্পিডে, কিন্তু এই নয়ন মিয়ার নজর বারবার ওনার লুকিং গ্লাসের দিকে যাচ্ছে, অর্থাৎ পেছনে জলিল উদ্দিন চাচার দিকে যাচ্ছে। জলিল উদ্দিন চাচা তো মৃত্যুর আত্মনাদ নিয়ে বারবার ছটফট করছেন আর ভয়ঙ্কর দৃষ্টিতে মাঝে মাঝে এই নয়ন মিয়ার দিকে তাকাচ্ছেন। শুরুতে তো ওনাকে চিনতেন না এই নয়ন মিয়া। এই ওনার নাম জলিল উদ্দিন, তারপর তার ছেলের নাম এই নুরুল আমিন, এগুলো তো পরে জেনেছেন আর কি। ঘটনার বিষয়টা সুবিধার্থে আমরা শুরু থেকেই নামটা বলছি আর কি। তো যাই হোক, ওই এই জলিল উদ্দিন চাচা মৃত্যুর আর্তনাদ দিয়ে বারবার তার দিকে তাকাচ্ছেন আর লুকিং গ্লাসে ওই জিনিসটা দেখতে পাচ্ছেন, কারণ তার মাথা তো এক পাশে ছিল, তো ওনাকে তো বসিয়ে রাখা হয়নি, কোলের উপর শুয়ে রাখা হয়েছিল। তো মনে হচ্ছে ওনার চোখে মুখে রাগ ক্ষোভ এই নয়ন মিয়ার দিকে একদম উনি ঝেড়ে ফেলছেন, কারণ আসলে তো ওনার প্রচন্ড কষ্ট হচ্ছিল। পেট ফেটে নাড়িভুড়ি বের হয়ে গেছে, ওনার ছেলে এক হাত দিয়ে সেটা ধরে রেখেছেন, কি ভয়ানক একটা সিচুয়েশন। আর এই জলিল উদ্দিন চাচাও বুঝতে পারছিলেন যে এই নয়ন মিয়া তাকে বারবার দেখছে। আসলে মৃত্যুর যন্ত্রণা কতটা যে কঠিন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, এই বিষয়টি নয়ন মিয়া আমাদেরকে জানিয়েছেন। তো সকলের সামনেই ছটফট করতে করতে চরম রাগ ক্ষোভ এবং ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে এই জলিল চাচা হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন। গাড়িতে থাকা সকলেই বুঝতে পারলেন যে জলিল চাচার প্রাণ বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছেও গেলেন ওনারা, ধরাধরি করে জলিল চাচাকে হসপিটাল বেডে শুয়ে দিলেন। ততক্ষণে ডাক্তার এসে হাজির, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। ডাক্তার গম্ভীর স্বরে বলে উঠলেন যে উনি মারা গেছেন। একথা শোনার পর যখন এই নয়ন মিয়া জলিল চাচার দিকে তাকান, তখন দেখতে পান যে এই জলিল চাচা তো উনি মারা গিয়েছেন, প্রচন্ড যন্ত্রণা নিয়ে মারা গেছেন। চোখে মুখে সেই যন্ত্রণা সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু এই নয়ন মিয়া যখন তার চোখের দিকে তাকিয়েছেন, মনে হচ্ছে জলিল চাচা ওনার দিকে তাকিয়েছেন ভয়ঙ্কর দৃষ্টিতে। তো এমনিতেই উনি একটা অপরাধ বোধে ভুগছিলেন, একটা মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছেন, যদিও বা ওনার করার কিছু ছিল না। তো যাই হোক, যখন ওই ভয়ঙ্কর দৃষ্টিটা উনি ফিল করেছেন নিজের মনের মধ্যে, এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এরপরে ওনার আর কিছু মনে নাই। ওনার জ্ঞান ফিরতেই দেখেন ওনার একপাশে ওনার কিছু বন্ধু বান্ধব, আর একপাশে ওনার মা বাবা আর কিছু আত্মীয় স্বজন বসে আছেন। তো উনি তাদেরকে বলে ওঠেন যে আমি কোথায়, আমার কি হয়েছিল, আমার গাড়ি কোথায়, আর যিনি মারা গেছেন সে কোথায়। ওই সময় ওনার মা বলে ওঠেন, তুমি এখন হাসপাতালে, তুমি তিন দিন যাবৎ সেন্সলেস হয়ে এই হসপিটালে পড়ে আছো, আর তোমার গাড়ি থানার পুলিশ নিয়ে গেছে, পুলিশ হেফাজতেই আছে। আর জলিল চাচাকে দুদিন আগে দাফন করা হয়েছে, মূলত তখন জানা যায় ওনার নাম জলিল চাচা, ওনার ছেলের নাম নুরুল আমিন। তো সাত দিন পর এই নয়ন মিয়া কিছুটা সুস্থ হলে ওনাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আর এই যে জলিল চাচা মারা গেলেন, ওনার পরিবার থেকে কোনো মামলা করা হয়নি, এই মামলার কেউ বাদী হয়নি। এই কারণে এই নয়ন মিয়ার বিরুদ্ধে এবং ওনার গাড়ির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সেভাবে সম্ভব হয়নি। এর দশ দিন পর এই নয়ন মিয়া এবং ওনার এলাকার কিছু লোক গিয়ে ওই থানা থেকে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর আরো কিছু লোকজন মিলে, আত্মীয় স্বজন মিলে ওই জলিল চাচার বাড়িতে গিয়েছিলেন এবং ওই পরিবারের কাছে ক্ষমা চান নয়ন মিয়া এবং ভুল স্বীকার করেন। মূলত ওই জলিল চাচার পরিবারের সদস্যরা কোনো শর্ত ছাড়াই ওনাকে ক্ষমা করে দেন এবং বলেন যে আসলে দুর্ঘটনার জন্য এই নয়ন মিয়া দায়ী নয়, জলিল চাচার বড় ছেলে নুরুল আমিন এবং এলাকার বেশ কয়েকজন ওই দুর্ঘটনার সময় ওই কাছাকাছি জায়গায় দাঁড়িয়েছিলেন। মূলত এই জলিল চাচা গাছে উঠতে চেয়েছিলেন, সবাই নিষেধ করেছিলেন যে এই সময় গাছে ওঠার দরকার নাই, আপনার বয়স হয়েছে, গাছটা বেশ নড়বড়ে, পড়ে যেতে পারেন। তো বারবার নিষেধ করার পরও উনি সকলের পরামর্শ নিষেধ অমান্য করে গাছে উঠেছিলেন। যেহেতু একটু বয়স হয়েছিল, ওইভাবে শরীরের ভারসাম্যটা ধরে রাখতে পারেননি, ওই সময় উনি নিচে পড়ে যান। আর তখন একটা সাইড দিয়ে গাড়ি আসছিল, আর গাড়ির স্পিডটা বেশি থাকার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। যেহেতু উনি নিজেই সকলের নিষেধ অমান্য করে উঠেছিলেন, দুর্ঘটনায় পতিত হয়েছিলেন, এই জন্য কারো মধ্যে এই বিষয়টি নিয়ে আফসোস ছিল না। আর সার্বিক বিবেচনায় মানে তার ছেলে পেলে তো কাছেই ছিল, তারা তো দেখেছেন যে ওই স্পিডে কোনো গাড়ি আসলে থামানো যায় না। তো এই সমস্ত কারণেই তারা বুঝেছিলেন যে এটা একটা দুর্ঘটনা, কারো কোনো দোষ নেই, এজন্যই তারা কোনো মামলাও করেননি আর এই নয়ন মিয়াকেও নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। তো যাই হোক, মূলত ঘটনা এখান থেকেই শুরু। এই মর্মান্তিক ঘটনার এক মাস পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উনিও ভেবেছিলেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এরপরও তিনটি ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটে যায়। প্রথম ঘটনাটা এই দুর্ঘটনা ঘটার প্রায় দেড় মাস বা দেড় মাসের কিছু সময় পর, দুই মাস তখন হয়নি। তো শেরপুর থেকে ওনার যে বাড়ি রৌমারি সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাত তখন একটা তিরিশ মিনিট বা এরকম কাছাকাছি সময়, রাস্তায় সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রৌমারি সদরের প্রবেশের দুই কিলোমিটার আগে রাস্তায় একটি পুরনো স্লুইস গেট পড়ে। এই স্লুইস গেটে ওঠার দশ থেকে পনেরো হাত আগে হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বারবার স্টার্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। কিন্তু ওই সময় ওনার গ্যাসের সিলিন্ডার কিন্তু পূর্ণ ছিল, ব্যাটারিও ফুল চার্জ ছিল, গাড়ি বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হঠাৎ ওনার চারপাশে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস বইতে শুরু করে। কিন্তু উনি খেয়াল করে দেখেন উনি এবং ওনার গাড়ি যেখানে শুধু সেখানে কিছু বাসার ও কিছু গাছপালার উপর মারাত্মক ঝড় বইতে শুরু করেছে আর কি। এমন সময় উনি খেয়াল করে দেখেন ওনার গাড়ি মাটি থেকে অন্তত দুই হাত উপরে উঠে গেছে। তখন উনি বুঝতে পারেন ওনার চারপাশে যা ঘটছে একটাও স্বাভাবিক ঘটনা নয়। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগেন। মাত্র তিনবার পাঠ করার পর হঠাৎ শুনতে পেলেন কেউ যেন কুকুরের মতো গড়গড় গড়গড় আওয়াজ করছে। উনি গাড়ির ভেতরে থাকা অবস্থায় ওনাকে এবং গাড়ি সহ তিন থেকে চার হাত দূরে ছুঁড়ে ফেলে দেন। এটা উনি অনুভব করেন আর কি, কোনো কিছু একটা ছুঁড়ে ফেলে দিল। আর ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে গাড়ির হেডলাইট এবং ইঞ্জিন চালু হয়ে যায়। ওটা একদম পড়ে যায় না গাড়িটা, কিন্তু তিন চার হাত দূরে গিয়ে ঠাস করে পড়েছিল। তখনই মূলত সবকিছু একদম শান্ত স্বাভাবিক হয়ে যায়। বুঝলেন যে বিষয়টা একদমই স্বাভাবিক না, সেখানে দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। এরপর এক দেড় মাস সবকিছু স্বাভাবিক। এরপরে ঘটে যায় আরো একটি ঘটনা। রাজীবপুর সদর উপজেলা থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে কদমতলা নামক একটা জায়গা রয়েছে। এই জায়গায় একটি লোহার ব্রিজ আছে। ব্রিজের নিচে বেশ গভীর একটি জলাশয় আছে। সেখানে রাত সাড়ে আটটা নাগাদ আনুমানিক প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়, ফলে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়ে। ওই সময় গাড়িতে উনি একাই ছিলেন, তো ওনার মন বলছিল কোন একটা বিপদ আপদ হবে না, তো ওইদিকে যাস না যাস না। ওনার মনের মধ্যে কেমন যেন এরকম বিষয়টা উকি দিচ্ছিল বারবার। তারপর উনি পথ চলতে শুরু করেন, একসময় ব্রিজের উপরে উঠে পড়েন। ব্রিজের মাঝামাঝি আসার পরে হঠাৎ করে ওনার কাছে মনে হলো বড় শক্তিশালী ভারী কিছু একটা ওনার গাড়ির বাম পাশের দরজায় ধাক্কা মারল। যদি কোনো বাস ট্রাক বা কোনো সিএনজি বা বিশেষ করে বাস ট্রাক কোনো সিএনজিকে ধাক্কা দেয় যেমন অনুভূতি হবে, ঠিক তেমন অনুভূতি হয়েছিল। ধাক্কা লাগার সাথে সাথে ওনার গাড়ির পেছনের দুই চাকা, পিছনে যে দুই চাকা ছিল, ব্রিজের বাইরে নেমে পড়ে এবং অদৃশ্যভাবে কেউ বলে ওঠে আজকেও ছেড়ে দিলাম তোকে। এরপর বৃষ্টি যখন চলে যায় মানুষ ও যান চলাচল স্বাভাবিক হয়। এরপর লোকজনের সাহায্য নিয়ে ওই গাড়িকে সহি সালামতে ব্রিজের উপরে তোলা হয়। দুই চাকা পেছন দিকে নেমে গেলেও এই সিএনজিটা কিন্তু ব্রিজের নিচে পড়ে যায়নি, পড়ে গেলে আরো ভয়ানক বিপদ হতো। তো পরের দিন এসব ঘটনা স্থানীয় ইমাম সাহেবকে খুলে বলা হয়। তিনি বলেন যে একদিন পরে জানাবেন। তো একদিন পর হুজুরের কাছে গিয়ে তিনি জানান যে ওনার উপর নাকি এক জিনের নজর পড়েছে। জিনটা তারপর খুব রাগান্বিত, সাবধানে থাকতে, এতটুকুই শুধু বলেছিলেন, আর বেশি কিছু বলতে পারেন নাই। এবার আসি তৃতীয় এবং সর্বশেষ ঘটনায়। ওনার বাড়ি থেকে, ওনার যেখানে বাড়ি স্ট্যান্ড থেকে তো আবার সিএনজি চালিয়ে ওনার বাড়িতে যান, তো ওটা ওখানে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কি হয়, ওই রাস্তাটি ভেঙে গিয়েছিল, ফলে ওই রাস্তা দিয়ে ওনার গাড়িটা প্রবেশের কোনো উপায় ছিল না। তবে উপায় ছিল পাশের গ্রাম দিয়ে ঘুরে আসতে হবে। বাধ্য হয়ে পাশের গ্রামে প্রবেশের আগে ছোট্ট একটি খাল পরে ওই পাশ দিয়ে আসতে হবে। ওইদিক দিয়ে আসছিলেন উনি নেহায়েত দায় থেকে আর কি। তো সেইখানে যে খালটা ছিল, ওই খালে ওই সময় পানি ছিল না, কিন্তু কাদা ছিল। তো খালের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে একটি চাদর মুড়ি দেওয়া লোক খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো হর্ন দিচ্ছে কিন্তু সরে না। একবার যে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে বলে যে এই ভাই সরেন তো, আমাকে যেতে দেন। তখন ওই লোকটি পেছন দিকে ঘুরে তাকায়, সিএনজির হেডলাইট কিন্তু জ্বলছিল। তখন ঘুরতেই দেখেন আরে এটা তো আর কেউ নয়, এইটা তো সেই জলিল চাচা। এরা দেখার সাথে সাথে উনি ওইখানে সেন্সলেস হয়ে যান। ওই দিন রাত তিনটার দিকে কিছু পথচারী ওনার গাড়িকে সেই খালে উল্টে থাকতে দেখেন। গাড়িটা কিন্তু ইঞ্জিন স্টার্ট ছিল, সামনে হেডলাইট চলছিল, কিন্তু ওই কাদার মধ্যে পড়ে কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল এটা কেউ বলতে পারে না। তো আবার ওনাকেও ওই কাদার মধ্যে পড়ে থাকতে দেখে। পরে লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে, গাড়িটাও পরবর্তীতে তোলা হয়। পরে আরেকজন নাম করা হুজুরের কাছে যখন যাওয়া হয়, তিনি এই নয়ন মিয়াকে রুকিয়া করেন এবং তিনি বলেন যে যেই দুষ্ট জিনটি তাকে বিরক্ত করছে, মূলত সে যে খুব খারাপ এটাও বলা যাবে না, এই জিনটা ওই জলিল চাচার সাথেই ছিল। জলিল চাচার সাথে একটা জিন ছিল, তো এই জিনটা জলিল চাচাকে ওস্তাদ মানত। যেহেতু এই নয়ন মিয়া এবং তার গাড়ির কারণে জলিল চাচার মৃত্যু হয়েছে বলে ওই জিনটা মনে করে, তো এই কারণেই এই নয়ন মিয়ার এবং এই গাড়ির উপরে ওই জিনের একটা ক্ষোভ, আর সুযোগ পেলে নাকি ওই জিনটি আরো বড় ধরনের ক্ষতি করত। তবে ওই হুজুর ওই জিনটিকে বুঝিয়ে শুনিয়ে এবং রুকিয়ার মাধ্যম দিয়ে ওই জিনটাকে নয়ন মিয়ার কাছ থেকে সরাতে সক্ষম হন। তো এটি ছিল ঘটনা মূলত। প্রিয় লিসেনার্স, আসলে নিজের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যার ফলে অনেক বিপদ নেমে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ নয়ন মিয়াকে, চমৎকার ঘটনা শেয়ার করেছেন, আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর জলিল চাচার জন্য খারাপ লাগছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এরকম একটা দুর্ঘটনায় পড়ে কারো মৃত্যু না হোক, এটাই আমরা চাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন, হঠাৎ বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় লিসেনার্স, চলুন আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 90 নং এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নিপা ভট্টাচার্য। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ভদ্রেশ্বর নামক স্থানে। ওনার যে নামটি নিপা ভট্টাচার্য, ভট্টাচার্য ওনার এই বংশীয় পদবীটা ঠিক আছে, নিপা শব্দটা ছদ্মনাম। উনি ওনার আসল নামটি পাঠিয়েছিলেন, যেহেতু ওনার আসল নামটি প্রকাশ করতে উনি অনিচ্ছুক, এই কারণে ছদ্মনাম নিপা ভট্টাচার্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই নামে আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সঙ্গে ঘটেছিল। ওনার দাদু রেলে সার্ভিস করতেন ইন্ডিয়ান রেলওয়েতে। তো সময়কাল 1960-70-এর মধ্যে ঘটনাটি ঘটে। ওনার দাদু বলরামবাটি নামক স্থানে রেলওয়েতে চাকরি করতেন, আর ওনার বাড়ি ছিল হলো লিলুয়া নামক স্থানে। তো উনি আসা যাওয়া করতেন প্রায় প্রতিদিনই, আর টাইমলি আসা যাওয়া করতেন, কিন্তু কখনো কখনো ওভারটাইম করতে হতো, যার কারণে বাড়িতে ফিরতে মাঝে মাঝেই দেরি হতো। তো এক রাত্রে উনি ওভারটাইম করতে করতে বেশ দেরি করে ফেলেন, তার উপর আবার বাড়িতে কিছু বাজার ঘাটেরও প্রয়োজন ছিল, এই কারণে অফিস থেকে বের হয়ে উনি আবার বাজারে যান। বাজার থেকে উনি যখন বাড়িতে ফেরত আসছিলেন ওই যে লিলুয়া নামক যে স্থানটা, তো তখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, রাত 12টা বা এরকম কাছাকাছি সময় হবে আর কি। তো ওই সময় 1960-70 সালে ভারতেও কিন্তু যে গ্রাম অঞ্চল সেখানেও অনেক ভয়ের ঘটনা ঘটত, বিশেষ করে ওই সময় তো মানুষজন রাস্তায় খুব একটা বের হতো না, রাতের বেলা সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়তেন। ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটির যেই ব্যবহারটা সেটাও কম ছিল। তো উনি যখন বাড়িতে ফেরত আসছিলেন তখন রাস্তা দিয়ে আসছেন, রাস্তার একটা পাশে মোটামুটি ঘর বাড়ি রয়েছে, ছোট ছোট ঘর বাড়ি, চাঁদনি রাত ছিল। হঠাৎ করে উনি দেখেন যে শাড়ি পরা, মাথায় ঘোমটা দেয়া একটা বউ মানুষ, মানে নতুন বউ, যেভাবে শাড়ি পরে থাকে, যে ধরনের শাড়ি পরে থাকে ঠিক এমন শাড়ি পরা। এই বউ সে কি করছে যে একটা বাড়িতে ঢুকছে, আবার কয়েক সেকেন্ড পরে বের হয়ে আর একটা বাড়িতে ঢুকছে, এভাবে ছুটাছুটি করছে। তো এই যে যিনি দাদু, উনি কিন্তু অত্যন্ত দিল খোলা মানুষ ছিলেন, মানে খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন, সকলের উপকারে উনি এগিয়ে যেতেন। এমনও হয়েছে যে উনি বাড়িতে বসে আছেন, কে একজন এসেছে বলছে যে আমার মেয়ের বিয়ে, তো জামাইকে তো একটা স্বর্ণের আংটি দিতে হবে, এই আংটিটা না দিলে তো বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে, তখন এই দাদু নিজের হাত থেকে আংটি খুলে দিয়েছে যে যাও এই আংটিটা দিয়ে দিলাম, তোমার জামাইকে দিয়ে দাও, মেয়েটার বিয়ে দাও। মানে উনি যদি উপস্থিত ভাবে কিছু করতে না পারতেন, নিজের কাছে যা ছিল সেটা দিয়েও মানুষের উপকার করার চেষ্টা করতেন, এরকম একজন ভালো হৃদয়ের মানুষ ছিলেন আর কি। তো উনি চিন্তা করছেন যে আহারে, একটা বউ মানুষ হয়তোবা রাতের বেলা বের হয়েছে, নতুন বউ, একই রকমের ঘর বাড়ি, অন্ধকারে মনে হয় পথ খুঁজে পাচ্ছে না, কোন বাড়িতে যাবে, এই বাড়িতে ঢুকছে ওই বাড়িতে ঢুকছে, কি একটা অসুবিধা। তো উনি এই চিন্তা করছেন, উনি একবার ডাক দিলেন যে কি গো মা, তুমি কোন বাড়ির বউ, কোথায় যাবে আমাকে বলো, আমি পৌঁছে দিয়ে আসি। তখন এই দাদু দেখেন যে এই জিনিসটা কোনো উত্তর দিল না, বরঞ্চ এক বাড়িতে ঢুকে গেল আর বের হলো না। তখন দাদু চিন্তা করলেন যে মনে হয় এই মেয়েটি আসল বাড়িতে ঢুকে পড়েছে। তো উনি ওনার গতিতে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটা মাঠের কাছে চলে আসলেন। মাঠের কাছে আসার পর একটু দূরে একটা সাদা ধোয়ার মতো কিছু দেখলেন। এর কিছুক্ষণ পরে দেখেন ওই বউটি আবারও তার সামনে দিয়ে হাঁটছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এই বউটি আবার এখানে আসলো কেন। উনি কিন্তু প্যারানর্মাল কোনো কিছু ভাবেন নাই। উনি চিন্তা করছেন যে মনে হয় যে বাড়িতে ঢুকেছিল ওইটাও ওর আসল বাড়ি না, যে বাড়িতে তার বিয়ে হয়েছে, তো মনে হয় এই কারণে বের হয়ে এসেছে। এরপর ওনার মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা এই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে না তো, তার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে। কারণ ওই সময় কিন্তু অনেকেই এইভাবে বাড়ির বউরা রাতের বেলা বের হয়ে আত্মহত্যা করত পারিবারিক অশান্তির কারণে। তো উনি চিন্তা করছেন যে সামনের দিকে তো একটা পুকুর আছে, ওই মেয়েটা কি ওইদিক যাবে নাকি, ওখানে আবার আত্মহত্যা করবে নাকি, কি একটা সর্বনাশের কথা মেয়েটা আত্মহত্যা করবে, উনি তো এটা হতে দিতে পারেন না। উনি পিছন থেকে ডাকছেন, কি গো মা তুমি কোথায় যাও, দাঁড়াও, কি সমস্যা আমাকে বলো, কোন বাড়ির বউ তুমি, কোথায় যাবে আমাকে বলো। কোনো উত্তর নাই। উনি সত্যি দেখছেন যে ওই যে বউ বেশি যে নারী অবয়বটি ওই সামনে একটা পুকুরের কাছে গেছে, উনিও পুকুরের কাছে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিছুটা কাদা কিন্তু চারদিকে রয়েছে। তো উনি ওই মেয়েটির পিছু নিয়েছেন, বারবার বলছেন যে মা গো কোনো দুর্ঘটনা ঘটাইও না, ধৈর্য ধরো, তুমি আমাকে বলো কি সমস্যা, আমি কথা বলবো তোমার আত্মীয় স্বজনদের সাথে। মা গো তুমি কিন্তু মরতে বসো না, কিন্তু খবরদার এই কাজটা ভালো না, এইভাবে উনি পেছন থেকে বুঝাচ্ছেন। আর ওই যে অবয়বটি সেটা কি করছে, পুকুর তো মূলত ডিম্বাকৃতির পুকুর ছিল, ওইটা চার কোনাও না, অনেকটা ডিম্বাকৃতির ছিল। তো ওই মেয়েটি পুকুরের চার কোনা ধরে হাঁটছে, আর এই যে দাদু উনি ওই মেয়ের পিছু পিছু হাঁটছে। মেয়ের থেকে তার ডিস্টেন্স 7-8 হাত হবে। মেয়েটি কিন্তু পেছন থেকে ঘুরে তাকাচ্ছে না, সেভাবে ঘুরছে। তো একটা পর্যায়ে কি হলো, ওই পুকুরে একটা ঘাট ছিল, ওই ঘাট দিয়ে মেয়েটি নামা শুরু করেছে। দাদু চিন্তা করছে সর্বনাশ, এই মেয়েটা তো এখন পুকুরের মধ্যে ঝাঁপ দেবে, তাকে তো ধরতে হবে। তো উনি তাড়াহুড়া করে ওই মেয়েটিকে ধরতে যাবেন, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, দাদা ও দাদা এত রাতে পুকুর ঘাটে কি করেন। তো উনি তো চমকে ওঠেন, কি ব্যাপার, পেছন থেকে আবার ডাকে কে। পেছন দিকে তাকিয়ে বলেন যে এই তাড়াতাড়ি এদিকে আসো, যে মেয়েটা তো পুকুরে ঝাঁপ দিচ্ছে। তখন ওই লোকটি বলে যে দাদা আপনি মেয়ে দেখলেন কোথায়, এখানে তো কেউ নাই। তখন দাদু তাকিয়ে দেখেন আসলেই তো এখানে কেউ নাই, তাহলে এতক্ষণ উনি কাকে ডাকছিলেন, কাকে দেখছিলেন। তখন ওই লোকটি বলে যে দাদা আপনি এখানে কিভাবে আসলেন, হঠাৎ করে এত রাতের বেলা এই পুকুর ঘাটে চলে এসেছেন, জায়গাটা তো ভালো না। তখন ওই দাদু ওই লোকটিকে সবকিছু খুলে বলেন। তখন ওই লোকটি বলেন যে দাদা আপনি যেহেতু যে বিষয়টা বলছেন যে আপনি একটা মেয়ের পিছু পিছু হাঁটছিলেন পুকুরের চারদিকে, একটু আগে তো বৃষ্টি হয়েছে, তো আপনি দেখেন যে আপনার পায়ের ছাপ আছে। ওই লোকটা আবার তার হাতে থাকা টর্চ লাইটের মতো একটা ইয়ে ছিল, ওই সময় যেই ধরনের টর্চ লাইট পাওয়া যেত আর কি পশ্চিমবঙ্গে, তো ওইটা জ্বালিয়ে দেখান যে দেখেন এই যে আপনার পায়ের ছাপ, কিন্তু আপনার পায়ের ছাপ ছাড়া অন্য কোনো পায়ের ছাপ তো দেখা যাচ্ছে না, তার মানে বৃষ্টির পরে এই পুকুর ঘাটে চারদিকে আপনি ছাড়া আর কেউ হাঁটেনি, দেখেন আপনি। সত্যি দেখা গেল ওই দাদুর পায়ের ছাপ, উনি যেই জুতাটা পরেছিল সেই জুতার ছাপটাই চারদিকে, কিন্তু অন্য কোনো পায়ের ছাপ সেখানে নেই। তখন দাদু বুঝতে পারেন যে সর্বনাশ, আমি তো এক ভয়ানক বিপদে পড়তে যাচ্ছিলাম, এই অবয়বটি হয়তোবা এই পুকুরের এই যে ঘাট দিয়ে নামা শুরু করেছিল, আমি যদি ওর সাথে সাথে নামতাম হয়তো পানির মধ্যে আমাকে চুবিয়ে মেরে ফেলত। উনি সৃষ্টিকর্তাকে ডাকেন এবং ওই লোকটিকে ধন্যবাদ জানান যে আপনি এমন একটা সময় চলে এসেছেন যে আমি এই বিপদটা থেকে রক্ষা পেয়েছি। তখন উনিও তাকে ধন্যবাদ জানান যে আসলে আপনাকেও ধন্যবাদ, এই কারণে যে আপনাকে তো আমি চিনি, আপনি ভালো মানুষ, আপনি বেঁচে থাকলে আরো বহু মানুষের উপকার করবেন, আপনি অত্যন্ত ভালো মানুষ, হয়তোবা ভগবান এই কারণেই কোনো না কোনো ভাবে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমারও এই পথ দিয়ে আসার কথা ছিল না, হঠাৎ করে মনে হলো কেউ একজন এই ঘাট দিয়ে নেমে যাচ্ছে। তো দেখে কিন্তু আমার অস্বাভাবিক কিছু মনে হয় নাই, মনে হলো এই লোকটা কোনো বিপদে পড়েছে কিনা, এই জন্য আমি এগিয়ে এসেছিলাম, দেখলাম সত্যি আপনি বিপদে পড়েছেন। তখন দাদু এই লোকটাকে ধন্যবাদ জানান এবং উনি বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটা জিনিস আমরা শিক্ষা পাই, কোনো মানুষ যদি অন্যের উপকার করে, তিনি যদি কখনো বিপদে পড়েনও, কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা তাকে ওই বিপদ থেকে রক্ষা করার জন্য মানুষ হোক, জিন হোক, এমনকি কোনো প্রাণী হলেও তাকে পাঠিয়ে দেন। এই দাদু অসংখ্য মানুষের উপকার করেছেন তার সাধ্যের মধ্যে থেকে। উনি বিপদে পড়েছিলেন, হয়তোবা মধ্যরাতের কোনো আগন্তুক পিশাচিনীর খপ্পরে পড়েছিলেন, যার কারণে ওনাই একদম বিপদের আগ মুহূর্তে কোনো একজন মানুষ তাকে দেখে ফেলেছিল, এই জন্য তাকে ডাক দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষের উপকার যারা করেন অবশ্যই স্রষ্টা তাদের সাথে থাকেন। এই ঘটনার শিক্ষা এটাই। হ্যাঁ, এর মধ্যে ভয়ের অনেক জিনিস আছে, কিন্তু ভয় থেকেও কিন্তু আমরা শিক্ষা পেতে পারি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা আমাদের এমন জিনিসটি শিক্ষা দেয়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি নিপা ভট্টাচার্যকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে তার দাদু বিভিন্ন সময়, যেহেতু রেলের সার্ভিস করতেন, বিভিন্ন সময় আরো অনেক ভয়ের ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন, সেগুলো আমাদেরকে পরবর্তীতে পাঠাবেন, আমরা সেই ঘটনাগুলোর অপেক্ষায় থাকব। ঘটনাগুলো যদি সিলেক্ট হয় অবশ্যই প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 90 নং এপিসোডের শেষ ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, আর দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এবারের 90 নং এপিসোডের একদম শেষ ঘটনাতে চলে এসেছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার একটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে 16 ডিসেম্বর যে বিজয় দিবস স্পেশাল এপিসোডটি হয়েছিল সেখানে প্রচার করেছিলাম। ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড একটি ঘটনা, যেটি একটি বিরল ঘটনা, কারণ মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঘটনা তো আমরা খুব একটা পাই না, তাই না? ওই একটি ঘটনাই আমরা এ যাবৎকালে পেয়েছিলাম, যেটি দিয়ে আমরা বিজয় দিবস স্পেশাল এপিসোডটি করার সাহস পেয়েছিলাম। তো তিনি ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন ভাই, যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন। ওনার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপল গ্রামে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দার, ওনার কথাও কিন্তু আমরা সেই এপিসোডে বলেছিলাম। আপনারা চাইলে কিন্তু বিজয় দিবস স্পেশাল এপিসোডটি শুনে আসতে পারেন, যেটা আমাদের প্লে লিস্টে রয়েছে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের মৃত্যুর পর ওনার বড় মামা বিয়ে করেন। ওনার বড় মামা বিয়ের কয়েক বছর পর মামাদের সংসার থেকে নিজের সংসার আলাদা করে নিয়ে নিজের মতো করে বউ বাচ্চা নিয়ে থাকতে শুরু করেন। মামাদের সংসারে 8 ভাই বোন। মামাদের সংসার থেকে বড় মামা আলাদা হয়ে যাওয়ার কারণে এই ইমরান হোসেন ভাইয়ের মেজ মামার উপর এসে এই মামাদের সংসার এবং জমি জিরাতের দায়িত্ব কাঁধে পড়ে। তো ওনার মেজ মামার নাম হল আইয়ুব আলী সর্দার, তিনিও বিয়ে করেন, তিনি বেশ ভালোভাবেই দিন পার করছিলেন। 2006 কি 2007 সালের শীতকালে বাড়ি থেকে বেশ দূরে উনি উঁচু জমিতে মুসুরির ডাল চাষ করেন। ফসল যখন পাকতে শুরু করে তখন প্রতিদিন সকালের দিকে উনি যখন যান জমিতে, খেয়াল করেন ক্ষেত থেকে একটু একটু করে ফসল কমে যাচ্ছে। তো মামা বুঝতে পারেন রাতের বেলায় কেউ ফসল তুলে নিয়ে যাচ্ছে। তখন মামা কি করেন, রাতে খেতে পাহারা দেওয়ার কথা ভাবেন। তো যে কথা সেই কাজ, মামা সন্ধ্যার সাথে সাথে 3 বেড়ের একটা টর্চ লাইট নিয়ে ক্ষেতের পাশে খেজুর গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকেন। রাত 12টা কি 1টা পর্যন্ত উনি এভাবে বসে থাকেন, কিন্তু কাউকে দেখতে পান না, তারপর বাড়িতে চলে আসেন। আর এই যে পাহারা দেওয়ার এই সময়টা যে কয়েকদিন উনি করেছিলেন, এই সময় ক্ষেত থেকে কোনো ফসল চুরি হয় নাই, মানে ফসল চুরি হয় একদম বন্ধ হয়ে যায়। তো এইভাবে কয়েকদিন চলে যায়, ফসল প্রায় সব পেকে গেছে, 2-1 দিনের মধ্যেই তোলার উপযোগী হয়ে যাবে। তো এই আইয়ুব আলী মামা কি করেছেন, উনি একদিন বিকেলে কেশবপুর বাজারে গিয়েছিলেন কোন একটা কাজে, কথা ছিল সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবেন আর সন্ধ্যায় ক্ষেত পাহারা দিতে যাবেন। কিন্তু ওই কেশবপুর বাজারে কাজটা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেন তখন রাত প্রায় 9টা বেজে গেছে। কেশবপুর বাজার থেকে 3 কিলোমিটারের মতো দূরে এই মামাদের বাড়ি, যেটি সাবদিয়া গ্রামে, আর এই পথটা সম্পূর্ণ হাঁটা পথ। তো মামা ভাবছেন ক্ষেতের থেকে বা ক্ষেতের দিকে একটু ঘুরে তারপর বাড়ি গিয়ে রাতের খাবার খেয়ে লাইট নিয়ে এসে আবার অনেকক্ষণ পাহারা দেওয়া যাবে। এখন যদি বাড়িতে যাই খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যাবে, এখন যাওয়ার সময় একটা ঢু মেরে যাই, পরে খাওয়া দাওয়া করে এসে আবার পাহারা দিতে বসব। তো মামা বাজার থেকে বেরিয়ে ভেতরের রাস্তা ধরে মাঠের দিকে এগোতে থাকেন। তো জ্যোৎস্না রাত থাকায় মামার পথ চলতে কোনো সমস্যা হচ্ছিল না। একটা সময় মামা মাঠের মধ্যে ক্ষেতের আইল ধরে নিজেদের ক্ষেতের দিকে এগোতে থাকেন। মামা কয়েকটা জমি দূর থেকে দেখতে পান, মানে বেশ কয়েকটা জমি ওনার জমি থেকে আগে আর কি উনি দেখতে পাচ্ছেন যে মামার ক্ষেতের মধ্যে কেউ একজন একবার দাঁড়াচ্ছে আর একবার বসছে। তার মানে হচ্ছে সে ফসল তুলছে আবার দাঁড়াচ্ছে, আবার তোলার জন্য বসছে আবার দাঁড়াচ্ছে, এটা উনি বুঝতে পারেন। এইটা দেখা মাত্র এই আইয়ুব আলী সর্দার মামা তো প্রচন্ড রেগে যান আর ভাবেন এই বেটা সেই চোর যাকে এতদিন ধরে মশার কামড় খেয়ে বসে থেকে ধরতে পারি নাই, আজকে এই বেটাকে হাতে নাতে ধরব, আমার ক্ষেতের ফসল চুরি করে নিয়ে যায় প্রতিদিন, আজকে এমন একটা উচিত শিক্ষা দেব যে জীবনে কারো ক্ষেতের মধ্যে ঢুকবে না চুরি করার জন্য। তো মামা এবার এক দৌড় দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে সেই লোকটার দিকে দৌড়াতে থাকেন। কিন্তু মামা নিজের ক্ষেত দৌড়িয়ে শেষ করে অন্য একটা ক্ষেতের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু তখন মনে হচ্ছে ওই লোকটা একটু সামনে আছে, মানে একই দূরত্বে রয়েছে। এইভাবে একের পর এক জমি উনি দৌড়ে পার হচ্ছেন, কিন্তু ওই লোকটা কিন্তু ওরকমই রয়ে গেছে, সে কিন্তু তার যে দূরত্বটা এই দূরত্ব একই রকম রয়েছে। অবাক ব্যাপার, তাহলে উনি যে দৌড়াচ্ছেন দৌড়ে একটা জমি পার হয়ে আর একটা জমিতে ঢুকে যাচ্ছেন, ওই লোকটার সাথে তার দূরত্ব কেন কমছে না? আর ওই লোকটা কিন্তু তার মতো করেই ফসল উঠাচ্ছে, মানে একবার বসে দাঁড়াচ্ছে এরকম করেই যাচ্ছে, মানে ওই লোকটার কোনো ভ্রূক্ষেপই নেই। আসলে হচ্ছেটা কি তাহলে? ওই লোকটা উনি কেন ধরতে পারছেন না, আর ওই লোকটাই বা কেন তাকে দেখে পালাচ্ছে না? তো মামা কিন্তু এইসব বিষয় যখন বুঝতে পারেন তখন বুকের ভিতর প্রচন্ড যে একটা ধাক্কা খান, হায় হায় এটা কি করছি আমি, এটা তো কোনো স্বাভাবিক কিছু না। তখন মামা বুদ্ধি করে পেছন দিকে ফিরে বাড়ির দিকে দেন এক দৌড়। এক দৌড় উনি বাড়িতে চলে আসেন, পথিমধ্যে কোনো সমস্যা হয় নাই, পেছন দিকে উনি তাকানো নাই। বাড়িতে এসে সকলকে বিষয়টা যখন বলেছেন, সেই রাত্রে ওনাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে বলেন। তো এরপর মামার আর কোনো সমস্যা হয় নাই। এবার আসি আর একটা ঘটনায়। মামার এর ঠিক এক বছর পর কেশবপুর বাজারে মামাদের একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সিজনাল প্রোডাক্ট ওখানে রাখা হয়, কিনে রাখা হয়, অফ সিজন আবার বিক্রি করে, যেমন ধান পাট এই সমস্ত বিভিন্ন জিনিস আর কি। সেই সময় ধানের সিজন চলছিল, তাই সারাদিনের বেচাকেনার হিসাব করে আর ছোট ছোট আড়তদারদের পাওনা মিটিয়ে রাত আনুমানিক 12:30 বেজে গিয়েছিল। তো ওইখানে একটা জায়গা আছে নামলো ধানুহাটা, আর একটা হচ্ছে থানার মোড়। তো মামা ধানুহাটা থেকে বেরিয়ে থানার মোড়ে আসেন, দেখেন বাজারে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু থানার ভেতরে একটা লাইট চলছে আর চারদিকে অন্ধকার। সেদিন অমাবস্যা চলছিল, এই জন্য অন্ধকার একটু বেশি ছিল। তো মামা মাজায় একটা 3 ব্যাটারির লাইট গুজে রাখতেন সবসময়। তো মাজায় গুজে রাখা 3 ব্যাটারির লাইটটা বের করে যখন জ্বালিয়েছেন তখন মনে পড়ে আরে ব্যাটারিতে তো চার্জ নাই, নতুন ব্যাটারি কিনতে হবে। এদিকে বাজারের সব দোকানপাট বন্ধ থাকায় মামা থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন আর ভাবতে থাকেন এলাকার কাউকে যদি পাওয়া যেত তাহলে একসাথে বাড়ি ফেরা যেত। কিছুক্ষণ অপেক্ষার পর থানার ভেতর থেকে মামাদের বাড়ির পেছন দিকে একটা বাড়ি রয়েছে, ওখানে এক ভাই আছে নামলো হাফিজুর। তো সে বেরিয়ে আসে, সে বেরিয়ে এসে বলছে আরে আইয়ুব আলী ভাই আপনি এখনো বাজারে বাড়িতে যাবেন না? তখন মামা বলে হ্যাঁ যাবো তো, একা তো যাতে সাহস পাচ্ছিলাম না তাই এখানে দাঁড়ায় আছি। তখন ওই আইয়ুব মামা বলছেন হাফিজুর তুই এত রাতে কোথা থেকে আসলি? তখন ওই হাফিজুর মামা বলেন তুমি তো জানো ভাই আমি মাইক্রোবাস ড্রাইভার, পুলিশের একটা টিম নিয়ে একটা আসামি ধরতে গিয়েছিলাম, তাই এত রাত হলো। তখন ওই আয়ুব মামা বলেন যে তোকে পেয়ে ভালো হলো, চলে একসাথে গল্প করতে করতে বাড়িতে যাই। তখন হাফিজুর মামা বলছেন যে ভাই চলেন মাঠ দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। তখন আয়ুব মামা বলে ওরে বাবারে নারে নারে, মাঠ দিয়ে এত রাতে আমি কোনোভাবেই যাব না, একটু দূর হলো রাস্তা দিয়ে চল। আমি একবার মাঠের ভিতরে ঢুকে খুব ভয় পাইছিলাম, মানে ওই বিষয়টা আবার ওনাকে বলেন আর কি। তখন মূলত ওই ঘটনার পর থেকে এই আয়ুব মামা কখনোই মাঠের ভিতর দিয়ে যেতেন না, রাতের বেলা মাঠে যেতেন না। ওই বিষয়টা বলার পরে তখন ওই হাফিজুর মামা বলেন আচ্ছা ঠিক আছে ভাই চলেন রাস্তা দিয়ে যাই। তো বাজার থেকে মা আমাদের যে বাড়ি যাওয়ার পথ, যে বাজার থেকে বেরিয়ে গরুহাটা নামক একটা জায়গা পড়ে, ওইটা পার হওয়ার পর কয়েকটা বাড়ি, আর এরপর থেকেই রাস্তার দুই পাশ দিয়ে বাগান, সেখান থেকে এগিয়ে সামনে বিশাল বড় বাঁশ বাগান, আর এই বাঁশ বাগানের ভেতরেই সর্দার যেই গোষ্ঠীটা রয়েছে ওইখানে, তো এদের কবরস্থান। আর এইখানে কিন্তু ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের কবর রয়েছে। যাই হোক, এই কবরস্থানটা পার হয়েই ওনার মামাদের বাড়ি। তো মামারা একসাথে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে গরুহাটা পার হওয়ার পর এই হাফিজুর মামা কিন্তু ভয় পাচ্ছিলেন কিছুটা। তখন আয়ুব মামা এই হাফিজুর মামার কাঁধে হাত রেখে হাঁটতে থাকেন যাতে করে তার ভয় কমে। অন্ধকার রাত, দুজনের কারো কাছে কোনো আলো নেই, তবু অন্ধকার রাতে আকাশের সামান্য আলোতে দুজনে দিব্যি হেঁটে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তি বাধে যখন বাঁশ বাগানের কাছে আসেন, এই মামারা দুজনেই চমকে ওঠেন। মামাদের সামনে হঠাৎ করে বাঁশ, এই বাঁশের যে মাথা ওর উপর থেকে অনেক ভারী কিছু একটা ঠাস করে পড়ে এবং ভয়ানক আওয়াজ হয়। একটা বাঁশের উপর যখন ভারী কোনো কিছু পড়ে, তখন একটা বাঁশ অন্য বাঁশের সাথে বাড়ি খাওয়ার পর চড়াত চড়াত একটা বিকট আওয়াজ হয়। তো ওই রকম আওয়াজও হচ্ছিল আবার বাঁশ বাগানের ভেতরে। দুজনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান, সামনে কি পড়লো, আবার এদিকে এরকম ভয়ানক শব্দ হচ্ছে। তো মামা তো দোয়া দরুদ পড়া শুরু করেন, কিন্তু দোয়া ঠিক করে পড়তে পারছিলেন না। বিশেষ করে এই আয়ুব আলী মামা এতটাই ভয় পেয়েছিলেন যে দোয়া পড়ার সময় তার গলা এত বেশি কাঁপছিল যে দোয়া ঠিকমতো উচ্চারণই করতে পারছিলেন না। এই দুই মামা তো একজন আরেকজনের গলা শক্তভাবে জড়িয়ে ধরিয়ে মানে ধরে হাঁটতে থাকেন আর কি। বাঁশ বাগানের ঠিক মাঝখানে যখন এই হাফিজুর মামা এবং আয়ুব আলী মামা আসেন, তখন শুরু হয় আর একটা ব্যাপার। মামারা দুজনেই দেখতে পান তাদের সামনে দুটি গোল আলো, মানে গোল গোল দুটো আলো তাদের পেছন থেকে সামনে এসে পড়ছে, আবার পেছনে যাচ্ছে আবার সামনে এসে পড়ছে। তখন এনারা দুজন আরো বেশি ভয় পান। এদিকে হাফিজুর মামা তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর আয়ুব মামা বলছেন যে হাফিজুর খবরদার পেছন দিকে কিন্তু তাকাবি না। এই কথা বলতেই মানে এতক্ষণ হয়তো তার পেছন দিকে তাকানোর কথা মনে ছিল না, কিন্তু যখন এই কথা বলেছে তখনই কি করেছে, এই আয়ুব মামা নিজেই উনি পেছন দিকে তাকিয়েছেন, অথচ উনি হাফিজুর মামাকে নিষেধ করছেন যে খবরদার পেছনে তাকাবি না, আর উনি নিজেই পেছন দিকে তাকিয়েছেন। আর তখন দেখতে পান এক ভয়ঙ্কর রূপ, একটা সাদা আলখেল্লা পরা বিশাল লম্বা একটা অবয়ব যার মাথা দেখা যাচ্ছে না, শুধু মাথা যেখানে থাকার কথা তার থেকে একটু উপরে দুটো আলো, যেমন চোখ যেখানে থাকে চোখ যদি জলজল করে ঠিক ওরকমটা, কিন্তু স্পষ্ট দেখা যায় তার মাথা নাই, কিন্তু দুটো চোখের জায়গায় দুটো আলো দেখা যাচ্ছে। এই আলো দুটোই বারবার সামনে আসার পেছনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আয়ুব আলী মামার পিলে চমকে ওঠে, বুকের ভিতর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নাম নিতে নিতে ওনারা দুজনেই বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আয়ুব মামা বলেন তিনি খুব ভয় পেয়েছেন, হাফিজুর মামাও ভয় পেয়েছিলেন, উনি কিছুদিন জ্বরে ভোগেন, কিন্তু আয়ুব মামা বেশ অসুস্থ হয়ে পড়েন। হুজুরের কাছ থেকে পানি পড়া খেয়ে উনি সুস্থ হন, কিন্তু অল্প কয়েকদিন পর ধরা পড়ে ওনার লিভার নষ্ট হয়ে গেছে। অথচ উনি দিব্যি সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন, দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই এই আয়ুব মামা মারা যান। 40 বছর বয়স হয়েছিল সর্বোচ্চ তার, এভাবেই উনি ভয় পেয়ে মারা গিয়েছিলেন। ভয়ে ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, মানে এতটা ভয় পেয়েছিলেন উনি। তো ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, এবার আসি আমরা দ্বিতীয় পার্টে, মানে এই ঘটনার সাথে রিলেটেড আর একটা ব্যাপার আপনাদের সামনে বলব। এই ঘটনাটি ঘটে আলতাপোল গ্রামে। ব্রিটিশ আমলে ওনাদের গ্রামে জমিদারের বসতি ছিল, সেই জমিদাররা তাদের বাড়ির আশেপাশে বিশাল এলাকাব্যাপী জমির মালিক ছিলেন। দেশ ভাগের পর কিছু জমিদার ভারতে চলে যান, আবার কয়েকজন এদেশে থেকে যান। কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কিছু হিন্দু ধর্মের অনুসারী জমিদার যারা ওখানে ছিলেন, স্থানীয় কিছু স্বার্থলোভী মুসলিম লোক আর তাদের সাথে সঙ্গ দেওয়া কিছু রাজাকার, এরা তাদেরকে ওখান থেকে অত্যাচার করে সবকিছু দখল করে নেন এবং তাদেরকে ওখান থেকে চলে যেতে বাধ্য করেন। এমনকি ওই জমিদারদের পরিবারের কিছু কিছু সদস্যদেরকে নির্বিচারে হত্যা করতে তারা দ্বিধা করেন। তো যাকে নিয়ে আজকের এই ঘটনাটা, মূলত এই ঘটনার এই অংশটুকু, তার নাম হচ্ছে আব্দুল গফুর। এই গফুর চাচার বাবা, তিনি এই জমিদারদের সাথে খুবই খারাপ ব্যবহার করে জমিদারদের সব জায়গা, জমি, এমনকি তাদের থাকার বাড়িও দখল করে বসবাস শুরু করেছিলেন। ঘটনাটি স্বাধীনতা যুদ্ধের অনেক পরের আর কি। তো জমিদার বাড়ি হয় এই বাড়ির আশেপাশে শত বছরের বেশি পুরনো সব ফলের গাছ গাছালিতে সাজানো ছিল, সব থেকে বেশি দেখা যেত আম গাছ। তো এই গফুর চাচা, তিনি তার বাবার একমাত্র ছেলে সন্তান। তো গফুর চাচা বিয়ে করার পর বাবার জায়গা জমি নিজেই দেখাশোনা শুরু করেন। বাড়ির আশেপাশে যেহেতু অনেক আম গাছ আছে, সেহেতু ফলের সিজনে আম গাছগুলো ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন। কিন্তু সে বছর বৈশাখের প্রথম দিনে একটা বড় ঝড় হওয়ার কারণে বেশিরভাগ আম গাছের আম ঝরে পড়ে যায়। তার ফলে কোনো ফল ব্যবসায়ী সে বছর আর আম কিনতে পারেননি। তো গফুর চাচা ঠিক করেন এবার যে সামনে সিজনটা আসছে, তা আম গাছ নিজেই দেখাশোনা করবেন, নিজের লোক দিয়েই আম গাছের থেকে আম পাড়িয়ে বাজারে বিক্রি করবেন। তো আম গাছ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা একজন পাহারাদার বসান তিনি। কিন্তু এই পাহারাদারের জন্য প্রতিদিন 3 বেলা খাবার ব্যবস্থা কিন্তু গফুর চাচা নিজেই করেছিলেন। এমনই এক রাতে গফুর চাচার স্ত্রী বলছেন যে আজ পাহারাদার বিকাল এসে বলে গেছে সন্ধ্যার পর বাগানে নাকি অনেক লোক আম চুরি করতে আসে। তো পাহারাদার যদি খাবার খাওয়ার জন্য দিকে আসে, এই সুযোগে ওরা আম চুরি করে। এই জন্য পাহারাদার বলেছে যে সে বাড়িতে এসে খেতে পারবে না, রাতের খাবারটা যেকোনো ভাবে পৌঁছে দিয়ে আসতে। তাহলে আপনি রাতের খাবারটা পৌঁছে দিয়ে আসেন। তো গফুর চাচা বেশি কিছু না ভেবে ওনার স্ত্রীকে বলেন, তাহলে তুমি খাবারটা রেডি করে দাও, আমি বাগানে গিয়ে ওকে দিয়ে আসবো। তো যথারীতি গফুর চাচা খাবার হাতে নিয়ে সাথে একটা টর্চ লাইট নিয়ে ওই বাগানের দিকে হাঁটা শুরু করেন। তো গফুর চাচার বাড়ির চারপাশে কিন্তু আম বাগান। তো বাড়ির উত্তর দিকে যে বাগানটা, ওখানে একটা টং তৈরি করা, আবার বাড়ির দক্ষিণ দিকে আর একটা টং তৈরি করা। তো গফুর চাচা আপন মনে উত্তর পাশের টং এর দিকে লাইট জ্বালিয়ে হাঁটতে থাকেন। গরমকাল যেহেতু, বাগানের ভেতর সাপ পোকার কিন্তু আনাগোনা বেশি ছিল। গফুর চাচা হঠাৎ করে দেখতে পান একটা কালো কুচকুচে সাপ তার পথ আগলিয়ে লম্বা লম্বি করে শুয়ে আছে। গফুর চাচা কোনো কিছু না ভেবে পাশে ছিল আম গাছ থেকে ভেঙে পড়া একটা শুকনো ডাল, এইটা নিয়ে ওই সাপের গায়ে দিয়েছেন এক বাড়ি। আর শুকনো ডাল হওয়ার কারণে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ডালটি ভেঙে চুরমার হয়ে যায়। সাপটিও মরে না, সাপটি কি করে রাস্তা থেকে সরে আরেকটা গাছের গোড়ায় গিয়ে মিলিয়ে যায়। তো গফুর চাচা টর্চ লাইট দিয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন সাপটিকে, কিন্তু কোথাও ওই সাপটিকে উনি আর দেখতে পান না। এত কুচকুচে কালো সাপ উনি আগে কখনো দেখেননি। যাই হোক, গফুর চাচার বেশি কিছু না ভেবে খাবারের যে পোটলাটা ছিল এটা নিয়ে উত্তর দিকে হাঁটতে থাকেন। ওই উত্তর দিকে যে টং ছিল সেদিকে আর কি। তো ওদিকে গিয়ে ওই পাহাড়ের নাম ধরে ডাকতে থাকেন, তখন কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারেন পাহাড়ের মনে হয় দক্ষিণ দিকের যে টংটা আছে ওইখানে আছে। তখন গফুর চাচা পেছন দিকে যখন ঘুরেছে, তখনই দেখতে পান একটা কালো কুচকুচে অবয়ব তার থেকে 5 থেকে 7 হাত দূরে হবে সর্বোচ্চ, রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল টকটকে, আর এত বড় চোখ উনি আগে কখনোই দেখেননি। গফুর চাচা ভয়ে শরীর ঠক ঠক করে, মানে ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে গফুর চাচা তার পাহাড়ের কণ্ঠ শুনতে পান, দূর থেকে বলছে যে কাকা, ও কাকা, আমি তো এইদিকে। তখন সে কালো কুচকুচে অবয়ব চোখের সামনে বড় একটা আগুনের গোলায় পরিণত হয়ে ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠে যায়। এইটা দেখে গফুর চাচা ওইখানে জ্ঞান হারান। এদিকে সেই পাহারাদার বাড়িতে গিয়ে শোনে যে গফুর চাচা তার জন্য রাতের খাবার নিয়ে উত্তর দিকে টঙে গেছে। সে আবার বাড়ি থেকে বেরিয়ে বলেছিল যে কাকা, আমি এই দিকে। মূলত এই শব্দটা উনি শুনেছিলেন। পাহাদার যখন গফুর সাহেবের কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন তিনি এগিয়ে যান উত্তর দিকে যে টং আছে সেদিকে, গিয়ে দেখেন গফুর সাহেবের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো পাহাদার একাই গফুর সাহেবকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসেন। পরের দিন সকালে এক হুজুরকে ডেকে আনা হয়। পানি পড়ে গফুর সাহেবের মুখে যখন ছিটা দেওয়া হয় ওনার জ্ঞান আসে। পরবর্তীতে গফুর চাচা সবকিছু খুলে বলেন, কিন্তু গফুর চাচা আর সুস্থ হতে পারেননি, ওনার অসুস্থতা দিনকে দিন বাড়তেই থাকে। কয়েক মাসের মধ্যে জানা যায় যে গফুর চাচার লিভার নষ্ট হয়ে গেছে। এর বেশ কিছুদিন পর এই লিভার নষ্ট হওয়ার কারণে মূলত গফুর চাচা মৃত্যুবরণ করেন। প্রিয় লিসেনার্স, আপনারা একটা বিষয় খেয়াল করুন যে এই ইমরান ভাইয়ের মামা ভয় পেয়ে ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, গফুর চাচারও একই রকম অবস্থা হয়েছিল। ভয় পেলে অনেক কিছু ক্ষতি হতে পারে, এমনকি হৃৎপিণ্ড এটা ফেটেও যেতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে, ইনস্ট্যান্ট মানুষ মারা যেতে পারে, আবার পরেও মারা যেতে পারে। তো এই দুটো ঘটনার মধ্যে একটি কমন ব্যাপার ছিল, যেখানে আইয়ুব মামা নিজেই তার বন্ধু হাফিজকে বলছেন যে এই পিছনে তাকাস না, অথচ উনি নিজেই তাকিয়েছেন, তাকিয়ে ভয় পেয়েছেন, মারাত্মক ভয় পেয়েছেন। আবার এই গফুর চাচা ওনার এই ব্যাপার তো আপনারা জানলেন। তো আমরা দুজনের জন্যই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। কিন্তু এই ঘটনায় আরো একটি ব্যাপার শিক্ষণীয় আছে প্রিয় লিসেনার্স, সেটি হচ্ছে শেষ যে অংশটুকু আমরা পড়লাম, আপনারা কি খেয়াল করেছেন জমিদারদের বসতভিটা থেকে রাজাকারদের সহযোগিতায় কিছু মানুষ, তারা আবার মুসলিম ছিলেন, এনারা হিন্দু হওয়ার কারণে, মূলত জমিদার হিন্দু হওয়ার কারণে ওই সুযোগে দেশের ওই রকম একটা সিচুয়েশনে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। জমিদাররা এটা সত্য যে বিভিন্ন সময় মানুষের উপর নির্যাতন করত, তো যিনি নির্যাতন করবেন কোনো কারণে কোনো মানুষের উপর, আল্লাহ তাআলা তার উপর একটা নির্দিষ্ট সময়ে আর একজন জালেমকে চাপিয়ে দিবেন। জমিদারদের উপর হয়তো এটাই হয়েছিল, কিছু লোক সেই জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আবার জমিদারকে যারা তাড়িয়ে দিলেন ওরাও তো জুলুমই করেছিলেন জমিদারদের উপর, তাই না? খেয়াল করে দেখুন যে ওই বাড়ি দখল করে তারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, হয়তোবা যিনি এর কাজটা করেছেন ওনার অবস্থা কি হয়েছিল সে বিষয়ে তো আমরা জানতে পারিনি। কিন্তু দেখেন যে আমরা যদি আজকে কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করি, এর একটা প্রভাব আমার উপর না আসলে আমার জেনারেশনের উপর কিন্তু আসবেই, এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিচার হয়ে যাবে। গফুর চাচা এই সংক্রান্ত কোনো বিষয়ে জড়িত না থাকলেও কিভাবে যেন এই সম্পত্তি দেখাশোনা করতে গিয়েই এই ভয়টা পেয়ে ওনার এই অবস্থা হল। আল্লাহ যে কখন কাকে কিভাবে কোন অপরাধের শাস্তি দেবেন বা কার অপরাধের শাস্তি আমার উপর এসে পড়বে আমরা জানি না। এই জন্য বলি যে নিজের পরিবারের নিজেদের গার্ডিয়ান পিতা মাতাও যদি কোনো অন্যায় করে, কার উপর জুলুম করে সন্তান হিসাবে, সেগুলো নিষেধ করা, প্রয়োজনে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে। আমরা যদি একই কাজ করি আমাদের সন্তানদেরও কিন্তু অধিকার রয়েছে পিতা মাতাকে এই বিষয়গুলো থেকে নিবৃত করার। যদি নিবৃত আমরা করি তাহলে হয়তোবা এই অভিশাপ থেকে আমরা নিষ্কৃতি পাব, আর যদি নিবৃত না করে আমরাও সুবিধাভোগী হই, সরাসরি সেই অপরাধের সাথে যুক্ত যদিও বা না থাকে সুবিধাভোগী হই, তাহলেও এর একটা অভিশাপ আমাদের উপর এসে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কারোর উপর জুলুম না করি। উনি যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, মানুষ না, সে যদি জিন হয়, সে যদি কোনো প্রাণী হয়, আল্লাহর কাছে যদি সে ফরিয়াদ করে, ধরেন যে একজন হিন্দু ধর্মী ওই ভগবানের কাছে ফরিয়াদ করলেন, তা আমি মুসলিম আমি চিন্তা করছি যে ওনার ধর্ম বিশ্বাস আলাদা, ওনার দোয়া কবুল হবে না, আমি যদি এরকম আবার চিন্তা করি, কিন্তু উনি মূলত ওনার স্রষ্টার কাছেই কিন্তু অভিযোগটা করেছেন, আর স্রষ্টা কিন্তু বলেছেন যে মুসলিমের দোয়া উনি সবসময় কবুল করবেন, সে যেই হোক, যে ধর্মের বর্ণের বা যে কোনো প্রাণী হোক। সুতরাং বি কেয়ারফুল প্রিয় লিসেনার্স, আমাদের হাত দিয়ে কখনো যেন এরকম কিছু না হয়, কারো উপকার করতে না পারলেও যেন ক্ষতি করতে না পারি, এই জিনিসটা যেন সবসময় মাথায় রাখি। আর নিজের চোখের সামনে যদি কাউকে মুসলিম হওয়া দেখি, আমরা চেষ্টা করব সেটা যথাসম্ভব আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে সেটা দিয়ে যেন আমরা মুসলিমের পক্ষে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের 90 নং এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তারা আরও ঘটনা পাঠাবেন এই আশা আমরা করি। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, অনুগ্রহ করে লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ যেটি আফনান দা হরর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর যারা আমাদের সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের এই পথ চলাকে আরো এগিয়ে দিতে পারেন। আপনাদের পথ চলা ভালোবাসায় আমরা এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আরো অনেক দূর যেতে চাই। আপনার ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না অবশ্যই। আর ঘটনা আপনারা যদি না পাঠান একটা সময় আমরা আর আপনাদের সামনে এইভাবে ঘটনা নিয়ে উপস্থিত থাকতে পারবো না। ঘটনা শুনে যাদের ভালো লাগছে তারাও ঘটনা পাঠাতে উদ্বুদ্ধ হবেন। এভাবেই ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আফনান্দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলকে। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, শেষে আর একটা কথা বলি, আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম। এবার অমর একুশে বইমেলা 16 ফেব্রুয়ারি থেকে প্রান্ত প্রকাশন স্টলে ছিল, যদিও বা মেলা শেষ হয়ে গেছে কিন্তু রকমারিতে কিন্তু বইটি রয়ে গেছে। আপনার রকমারি থেকে ভয় শিহরণ বইটি অর্ডার করতে পারেন, আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ভয় শিহরণ বইটি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি, আপনাদের হরর ওয়ার্ল্ড এর সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ এবার ফ্রাইডেতে, মানে আগামীকাল ফ্রাইডেতে আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হব। চমৎকার ঘটনা থাকবে, শুনতে ভুলবেন না। আর শনিবার তো হরর নাইট এপিসোডটা হবেই, আর সোমবার অমীমাংসিত রহস্যের এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।